This track was downloaded from FusionBD.com.
আগুন আর কতটুকু পড়ে, সীমাবদ্ধতার ক্ষয়, সীমিত বিনাশ, মানুষের মতো আর অত নয় আগুনের সোনালি সন্ত্রাস। আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক না তার ধূসর শ্যামল রং ছাই। মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিচ্ছু থাকে না, খাখা বিরান, আমার কিছু নাই। আপনারা শুনছেন ঢাকা FM এবং সবাইকে স্বাগত অন্ধকারের গল্পে। এবং আজকে একটু অন্যভাবে শুরু করলাম এবং আপনারা ইতিমধ্যে অনেকে জেনেই গেছেন যে আজকে আমাদের অতিথিকে আমরা সেই সম্পর্কে কথা বলব। আজ শনিবার 19 এপ্রিল 2014 এবং বাংলা 6 বৈশাখ 1421। আর আমাদের সবার প্রিয় কবি হেলাল হাফিজ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং যারা অন্ধকারের গল্প দুটা পর্ব শুনেছেন আপনারা হয়তো হঠাৎ করে একটু চিন্তায় পড়ে যাবেন যে কি ব্যাপার, ঘটনা কি, যে অন্ধকারের গল্প এখানে আমরা অন্ধকারের যে গল্পগুলো শুনেছি আগে, আজকে আমরা একটু অন্যরকম গল্প শুনব। আমাদের জীবনেও কিন্তু, প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনেও কিন্তু অন্ধকারের কিছু গল্প থাকে। আজকে আমাদের কবি হেলাল হাফিজ আমাদের সাথে রয়েছেন, আমরা আজকে তার অন্ধকারের গল্প শুনবো, তার কবিতার কথা শুনবো, একটু অন্যভাবে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো। এবং আজকে জম্পেশ একটা আড্ডা হবে এবং আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং কবিকে কোনো প্রশ্ন করতে চাইলে SMS করার নিয়মটা বলে দিচ্ছি, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখবেন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান তা লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। আর ফেসবুকে কবির ছবি এবং পোস্ট রয়েছে, সেখানে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, লাইক দিবেন এবং আপনাদের সহযোগিতাই কিন্তু আমাদের এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাবে। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। আর যে কোনো প্রান্ত থেকে যদি শুনতে চান www.dhakafm904.com। ওকে, এবং আজকে কবি হেলাল হাফিজ আমাদের সাথে রয়েছে এবং তার আগে আমরা একটু পরিচয় করে দিই যা যা রয়েছে। তারেক আহমেদ আমাদের সাথে রয়েছে, আমাদের তরুণ কবি শাওন ভাই আমাদের সাথে রয়েছে, আমাদের প্রডিউসার সাদিক সামি আমাদের সাথে আছে। আমরা সবাই মিলে একটা ভালো একটা আড্ডা হবে। এবং প্রথমেই কবি হেলাল হাফিজকে স্বাগত আমাদের ঢাকা FM এ।
আমি খুব আনন্দিত এবং পুলকিত। পুলকিত এই জন্যে যে FM রেডিওর খ্যাতি অনেক শুনেছি, প্রশংসা শুনেছি, বিশেষ করে তরুণ সমাজ, তরুণ তরুণীরা এই FM রেডিও সবসময় শোনেন। এবং ঢাকায়, বিশেষ করে ঢাকায় যারা গাড়িতে চলাচল করেন, ব্যক্তিগত গাড়িতে, তাদের এটা না শুনে আর উপায় থাকে না, কারণ যানজট এমন অস্বস্তিতে ফেলে তাদের যে এই সময়টা অতিক্রম করার জন্যে, এই সময়টা কাটানোর জন্যে একেবারে মোক্ষম একটি বিষয় হচ্ছে FM রেডিও। তাছাড়া কোন রাস্তায় যানজট বেশি, কোথাও কি আগুন লেগেছে কিনা, ওই পথে যাবেন না, এই পথে যান, এইগুলির জন্যও গাড়ি চালক এবং যাত্রীরা, গাড়ির যাত্রীরা খুব সজাগ থাকেন এবং FM রেডিও শোনেন। খুব মজার মজার অনুষ্ঠান হয় শুনেছি, তো আমার রেডিও শোনার তেমন সৌভাগ্য হয় না, সুযোগ নেই।
কিন্তু আপনি অনেক জানেন রেডিও সম্পর্কে,
এগুলি তো হ্যাঁ, মানে অন্যের গাড়িতে চললেও তো বোঝাই যায় যে এটা করতেই হয়। বিশেষ করে আমি আগেই বলেছি, ঢাকায় যানজট এমনই পর্যায়ে পৌঁছেছে যে এই FM রেডিও একেবারে সবচেয়ে আপন বন্ধুর মতো সময় অতিক্রম করানোর জন্যে প্রতিটি গাড়ির চালক এবং যাত্রী ভেতরে তাদেরকে সহায়তা, গাড়ির ভেতরে অনেক সময় ইচ্ছা থাকলেও বই পড়া যায় না, তবুও অনেকেই ম্যাগাজিন বই এগুলিও রাখেন, কিন্তু আলোর স্বল্পতার জন্য বা ওই একটু গাড়ি চলছে সেই অবস্থায় বই পড়তে একটু অসুবিধাই হয়। সেদিক থেকে এই এফএম রেডিও চমৎকার একটি সঙ্গী হয়ে থাকে।
ওকে, আমরা হেলাল হাফিজের কথা শুনবো, আর যেটা বলতে চাই যে অদ্ভুত একজন মানুষ, একজন জীবন্ত কিংবদন্তি আমার সামনে বসে আছে। আমি খুব পছন্দ করি তার কবিতা, এবং আমি না, আমরা সবাই, আমি বললে এটা ভুল হবে, আপনারাও জানেন। এবং যেভাবে তরুণদের কথা বললো, এবং তরুণদের কথা বলার সাথে সাথে আমার ওই দুইটা লাইন, এবং কতগুলো জিনিস থাকে, কতগুলো শব্দ মানুষকে শক্তি দেয়, কতগুলো লাইন মানুষকে শক্তি দেয়, এরকম দুটো লাইন আমি সবসময় মনে হয় কোনো কিছু হলেই দেখি যে সবাই বলে, আমরা মনের অজান্তে বলি, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এবং তরুণদের কাছে এরকম শক্তি দেখে। আজকে কবির কাছ থেকে তরুণদের সম্পর্ক শুনবো। ওকে, আমি শাওন ভাইয়ের কাছে যাচ্ছি। শাওন ভাই, ভালো আছেন আপনি? আমাদের তরুণ কবি একজন।
এতক্ষণ ভালো ছিলাম, এখন অনেক ভালো।
আচ্ছা,
আসলে এমন একজন মানুষের সঙ্গে আজকে আমরা আড্ডা দিচ্ছি, কবি হেলাল হাফিজ, একজন কিংবদন্তি এবং অল্প লিখে যিনি গল্প হয়ে গেছেন, সেই একজন মানুষ, সেই কিংবদন্তি কবির পাশে বসে তার সাথে আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি। এবং আমার মনে হয় যে শ্রোতারাও অপেক্ষা করছেন তার
কথাগুলো শোনার জন্য,
কথা শোনার জন্য।
আচ্ছা, আমি শাওন ভাই প্রশ্ন করবে কবিকে, আমরাও কথা বলবো সবাই মিলে, আপনাদের প্রশ্নের অপেক্ষা রইলাম। আবারও বলছি যে মোবাইলে মেসেজ অপশনে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপর আপনার মনে যে কথাগুলো কবি হেলাল হাফিজকে করবেন, 16260 এই নাম্বার। এবং ফেসবুকে আমরা রয়েছি, আপনারা সেখানে কমেন্টস করবেন, সবগুলো পড়বো, facebook.com/dhakafm90.4। এবং আমাদের অনেক সৌভাগ্য, এবং আমি জানি না কবি হেলাল হাফিজ এরকম FM রেডিওতে এই প্রথম কথা বলছে, এবং আমরা তার অনেক কথা শুনবো আজকে সারা রাত ধরে। ওকে শাওন ভাই,
প্রথমে আসলে হেলালের কাছে মানে আমার নিজের একটা কৌতূহল মিটবে না যদি আমি এই প্রশ্নটা না করি। আসলে সেটা হচ্ছে, সেই 1986 সালে আপনি একটি বই লিখলেন, কবিতার বই, যার নাম যে জলে আগুন জলে। এই একটি বই লিখে বাংলা কবিতার ইতিহাসে শুধু অন্যতম জনপ্রিয় বই, মানে জনপ্রিয় কবি হিসেবে না, এবং কবিতার রাজকুমার মানে হিসেবে আপনি আসলে পাঠকের মনিকোঠায় আপনি স্থান করে নিলেন। সেই প্রথম বইটা লেখার গল্পটা একটু জানতে চাচ্ছি। কবিতাগুলো বাছাই করেছিলেন, আমরা জানি যে অনেক অনেক বাছাই করতে গিয়ে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, অনেক পছন্দকে অপছন্দ, পছন্দ এই দুটোকে মিলাতে হয়েছিল।
তোমাকে ধন্যবাদ শোন। তুমি বা তোমরা সবাই জানো আমার সবচেয়ে বড় প্রেমিকার নাম আলস্য। তা আমি কবিতার বেলায়ও এই আলস্যকে উপভোগ করেছি, যথাসম্ভব কম লিখবার চেষ্টা করেছি। তারপরেও এই জেজলে আগুন জলের পাণ্ডুলিপি তৈরি করতে গিয়ে আমি ধরো প্রায় 150 কবিতা নিয়ে এই প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের লাইব্রেরিতে বসে বসে আমি 6 মাস সময় নিয়েছি এই কবিতাগুলি বাছাই করার জন্য। ধরো সকালে গিয়ে নাস্তা করলাম প্রেস ক্লাবে, করে লাইব্রেরিতে বসলাম, একটা লিস্টি করলাম যে এই এই কবিতাগুলি, চার ফর্মার বই হলে 56টা কবিতা যাবে, তো 56টা কবিতার লিস্ট করলাম। আবার বিকেলে বা রাতে ঘরে ফিরে মনে হলো যে আহারে, ওই কবিতাটা তো বাদ পড়ে গেছে, ওই যে মেয়েটি আমার সঙ্গে একটু লুকোচুরি খেলেছিল, একটু চোখের চাওয়াচই হয়েছিল, কিংবা আরো একটু অগ্রসর হয়েছিলাম আমরা, তো ওকে নিয়ে যে কবিতাটা লিখেছিলাম ওটা তো বাদ পড়ে গেল। আবার পরের দিন সকালে গিয়ে আবার সেটা নতুন করে লিস্ট করলাম। আবার রাতে মনে পড়ল, আরে ওই আন্দোলনের কবিতাটা তো বাদ পড়ে গেল, এইটা তো দেওয়া উচিত, তো ওইটা তো আবার একটা নতুন লিস্টি করলাম। এইরকম করতে করতে প্রায় 6 মাস অতিক্রম হয়ে গেল। এই 6 মাসের পরে যে আমি যে লিস্টটা আমার তৈরি করলাম, মোটামুটি আমার মনে হলো যে হ্যাঁ, এইখানে আমি এই ভূখণ্ডের মানুষের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বপ্নকে ধরতে পেরেছি, মানুষের দ্রোহকে ধরতে পেরেছি, মানুষের প্রতিবাদের ভাষাকে ধরতে পেরেছি, মানুষের প্রেমকে ধরতে পেরেছি, মানুষের বিরহকে ধরতে পেরেছি, এবং এই ভূখণ্ডের মানুষের স্বপ্নভঙ্গের যে বেদনা, সেই বেদনাকেও আমি ধরতে পেরেছি। এটা করতে গিয়ে আমার 6 মাস সময় লেগেছে। তা এই পরিশ্রমটা আমি চাইব আমার পরবর্তী প্রজন্মের তরুণ বন্ধুরাও কবি বন্ধুরাও যাতে করেন, তাহলে আর সুফল তারা পাবেনই পাবেন।
তো আজ এই যে ২৬ বছর ধরে, বিগত ২৬ বছর ধরে, ২৬ বছরের বেশি সময় হবে, এই যে বইটি এখন পাঠকদের কাছে সমানভাবে পঠিত, তো আপনার জীবনটাকে কিভাবে বদলে দিল এই কবিতা, এই কবিতার বই?
দেখো, কবিতা ছাড়া আমার জীবনে আর কিছুই নেই। আমি আগেও বলেছি, তুমি হয়তো সেই সাক্ষাৎকার নিয়েছিলে আমার যদ্দূর মনে পড়ে, যেখানে আমি বলেছিলাম যে আমার জীবনে চারটি জিনিস খুবই জরুরি। এক, অক্সিজেন। দুই, শস্যদানা। তিন, প্রেম। চার, কবিতা। এই চারটি জিনিস নিয়ে আমি আমার জীবন উপভোগ করেছি, হেসেছি, কেঁদেছি, মানুষের সঙ্গে মিশেছি, মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছি, মানুষ আমাকে কাছে টেনেছে, মানুষ দূরেও সরিয়ে দিয়েছে। এই যে লেনদেন, ধরো দীর্ঘ প্রায় ৬০ বছরের এই লেনদেন, এই এইখান থেকেই আমি কবিতার উপকরণ আহরণ করার চেষ্টা করেছি। আসলে মানুষই প্রথম কথা, মানুষই শেষ কথা। মানুষের প্রতি অগাধ আগ্রহ এবং আস্থা, প্রেম, ভালোবাসা, এমনকি বৈরিতাও অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। প্রত্যেকের জীবনেই এই ঘটনা আছে, কেউ লিখতে পারেন, কেউ প্রকাশ করতে পারেন না। এইগুলি নিয়েই আমার কবিতা। তোমরা আমার বই, এই এই জন্যেই মানুষ বোধ হয় আমার কবিতার প্রতি আকৃষ্ট হয়েছে বলে আমি মনে করি।
মানে আমার যেটা মনে হয় যে সবার জীবনেই কিছু কথা থাকে, তা আমার কথা, আমার মনের কথা যখন কবির সাথে মিলে যায় তখনই কিন্তু আগ্রহটা বাড়ে।
ঠিক ঠিক তাই,
একদম।
যখন এক বিন্দুতে আমার তোমার অনুভূতি আমার কবিতার সঙ্গে মনে হয় যে এই কথাটাই তো আমি
আমি বলছি, আমি
এটাই, এটা আমারই কথা,
আমারই কথা,
তখনই সে মানে ওই ওই কবিতাটির প্রতি বা ওই চিত্রকর্মটির প্রতি বা ওই গানটির প্রতি সে অধিকতর মনোযোগী হয়, এটি স্বাভাবিক। কিন্তু আমি ভেবেছিলাম যে কবিতাটি দিয়ে শুরু করব আমার কবিতা পাঠ, এই প্রসঙ্গক্রমে একটি ছোট্ট চার লাইনের কবিতা না পড়ে আর আমি পাচ্ছি না। আমার আগে যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানে একটু ব্যত্যয় ঘটল আর কি। এই কবিতাটি হচ্ছে, আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে, মানুষের কাছে এও তো আমার এক ধরনের ঋণ, এমনই কপাল আমার অপরিশোধ্য এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে।
বাহ, খুবই সুন্দর একটা কবিতা শুনলাম কবির কণ্ঠে। হেলাল ভাই, একটু আগে যখন আপনি বললেন অনেক মানুষের আপনি ভালোবাসা পেয়েছেন, মানুষ আবার আপনাকে দূরেও ঠেলে দিয়েছে, আচ্ছা এই যে আপনি কবি হেলাল হাফিজ ৬০ বছর আপনি পেরিয়ে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত জীবনে আপনার অনেক নারী এসেছে আপনার জীবনে, কিন্তু ঘর করা হলো না, আসলে কেন এই ঘর করা হলো না?
দেখো, বিয়ের জন্য কিন্তু দুজন মানুষের প্রয়োজন, প্রেমের জন্য একজন মানুষই যথেষ্ট। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসলে কি বাসলে না, আমার কিছু
আসে না,
কিন্তু বিয়ের বেলায় তো তা না। বিয়ের সময় উভয়ের সম্মতি ছাড়া, উভয়ের একত্রিত হওয়া ছাড়া এই এটা সম্ভব নয়। তো সংসার হলো না কেন, এটা শুধু আমি যে দায়ী তা নয়, অন্য পক্ষও হয়তো কিছুটা দায়ী। আবার সংসার না হওয়ায় কবিতার জন্য হয়তো একটু ভালোই হয়েছে আমি মনে করি, কবিতাকে নিয়েও তো আমি সংসারই করছি, এটাও আমার খুব যে অপছন্দের কোন সংসার তা নয়। তবে ওই যে সাধারণ যে জীবনযাপন তার থেকে একটু আলাদা হয়ে গেলাম আর কি। তো সেটা আমি নিয়তির কথা বলবো না, হয়তো আমারই সিদ্ধান্ত কিংবা পরিস্থিতি বাধ্য করেছে, এই আর কি ব্যাপারটা।
আচ্ছা ভাইয়া শাওন ভাই, আমাদের অনেক SMS চলে আসছে কবির কাছে, তা আমরা মনে হয় যে কিছু SMS পড়ি, হ্যাঁ, তারপরে আবারও আমরা কবির স্বকণ্ঠে একটা কবিতা শুনবো। এর মধ্যে তরিকুল ইসলাম রাসেল আমাদের সাথে জয়েন করেছে, সে লিখেছে, সময় বড় অল্প তবু আজ শুনবো অন্ধকারের গল্প এবং কবি হেলাল হাফিজের কথা শুনবো। ওকে, কবির কাছে একটা কথা বলতে চাই, যেহেতু এই কথা থেকে মানে সময় বড় অল্প, মানুষের জীবনটা আসলেই খুব ছোট,
হ্যাঁ,
তা আপনি এটা নিয়ে কিছু একটু বলবেন যে
ওটা তো
মানে কেমন জানি মায়া, মানে এই যে অল্প সময়ের জন্য আমাদের আশা,
সময় অল্প বলেই জীবন এত উপভোগের,
আচ্ছা,
এত আনন্দের,
আচ্ছা আচ্ছা,
এত আমরা যদি জানতাম যে আমি 1000 বছর বাঁচব তাহলে হয়তো এক ধরনের স্থবিরতাই এসে যেত আমাদের মধ্যে।
আচ্ছা,
এই এই যে এই একটি জিনিস যে আমার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং খুবই অনিশ্চিত,
আমি জানিও না,
আমি জানিও না কোন মুহূর্তে আমার বিদায় নিতে হবে, এই অনিশ্চয়তা এবং এই ক্ষণিকের এই যে দোলাচল, এটাই জীবনকে অধিকতর কাম্য করে তুলেছে মানুষের কাছে। মানুষ এটাকে আঁকড়ে ধরতে চায়, আঁকড়ে ধরে থাকতে চায়, বাঁচতে চায়। এটা যদি 1000 বছরের দীর্ঘতা পাই পেত তাহলে হয়তো এই এই এতটা আনন্দ থাকত না, যে আচ্ছা সময় তো আছি, সময় তো আছি। আমি আমার মনে হয় এই মানব জীবন এবং এই যে অমরত্বের জন্য যে আকাঙ্ক্ষা মানুষের, কবি শিল্পী সাহিত্যিক চিত্রশিল্পী মানে যে কোনো যারা অমরত্বের নেশায় একটু বুঁদ হয়ে থাকেন তাদের জন্য এইটা আরো বেশি প্রেরণাদায়ক হয়েছে, এই এই স্বল্পকালীন জীবন পেয়ে।
ওকে, আমাদের সাথে হারুন জয়েন করেছিল, লিখেছে, স্যার আপনি কেমন আছেন, আপনার খুব বড় ফ্যান ছে।
আমি ভাই ভালো আছি, কষ্ট তো কিছু থাকবেই, আপনারও আছে আমারও আছে, তারপরেও আমরা ভালোই আছি।
আচ্ছা, তাইজুল লিখেছিল, আপনার জন্মস্থান কোথায় কবির জানতে চাচ্ছে।
আমার জন্মস্থান নেত্রকোনায়, আমি আমার জন্মস্থানকে আমার জেজলে আগুন জ্বলে বইয়ে নেত্রকোনা শিরোনামে একটি কবিতাই আছে, সেখানে আমি বলেছি, কতদিন তোমাকে দেখি না, তুমি ভালো আছো সুখে আছো বোন নেত্রকোনা। আমি জন্মস্থানকে বোন বোনের সঙ্গে উপমা দিয়ে তুলনা করেছি, এইরকম জন্মস্থানকে বোনের সঙ্গে তুলনা বোধ হয় কবিতায় আর কখনো চোখে পড়ে না।
ওকে, অভি আমাদের সাথে জয়েন করেছিল, কবিকে প্রশ্ন করেছে, ভালোবাসায় শুধু কি কষ্টই পেতে হয়, যে সবসময় তো একজন একে উত্তর দেয়, আজকে কবির কাছে শুনতে চাই যে ভালোবাসায় কি শুধু কষ্টই।
বেদনা আসলে ভালোবাসাকে সমুজ্জ্বল করে, এই বিশেষ সন্দেহ নাই। ও আমারই একটি কবিতায় আছে, অনেক কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মেলনে মলিন হয় বিরহে উজ্জ্বল। কিন্তু এর অর্থ আবার এই নয় যে সমস্ত ভালোবাসাই এই সফল পরিণতি ছাড়াই শেষ হবে, সেটাও ঠিক নয়, সেটা কাম্যও নয়। কিন্তু বেদনা ভালোবাসাকে অধিকতর মহিমান্বিত করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
আমরা কিছু বলছিলেন
যখন উনি একটু আগে বললেন যে নেত্রকোনাকে আপনি বোনের সাথে তুলনা করেছেন, আপনার আমার খুবই পছন্দের একটা কবিতা আপনার লেখা, বেদনা বোনের মতো।
তো
যদি কখনো মানে আজকের এই অনুষ্ঠানে যদি কখনো সম্ভব হয় আপনি একটু এই কবিতাটা শোনাবেন, আমার মনে হয় শ্রোতাদের অনেক ভালো লাগবে। তো আরেকটি বিষয় আমি জানতে যাচ্ছিলাম একটু হেলাল ভাই, আপনার কবিতায় কিন্তু আমরা দেখেছি যে হেলেন, সবিতা সেন, হিরণবালা, এই যে নামগুলো, এগুলো কি শুধুই নাম নাকি এগুলোর পিছনে এক একটা গল্প আছে,
জীবনের কেউ?
হ্যাঁ, জীবনের কেউ, এটাই একটু জানতে চাচ্ছিলাম, বলবেন আমাদেরকে।
এইগুলি আমার মানে ব্যক্তিগত অভিমত হলো এগুলি আড়ালে থাকলেই সৌন্দর্য বাড়ে, এগুলি দিবালোকের মতো স্পষ্ট করে তুললে তাদের কোনো ক্ষতি হবে না, আমারও কোনো লাভ হবে না, ক্ষতি হবে কবিতার। এই যে কবিতার সৌন্দর্য, এই যে কবিতার আগ্রহ, এই যে কবিতার যে ধ্রুপদী যে মিস্টিক যে ব্যাপারটি, এইটি এটা আড়ালে থাকাই ভালো। এগুলির সঙ্গে তুমি বলতে পারো যে হ্যাঁ আমার জীবনেরও কিছু অংশ জড়িত, কিছু কল্পনার আশ্রয়ও আছে, সব মিলেই এরা মানে হ্যাঁ এই সব মানবীর জন্ম আর কি। তবে দর্শকরা জানি তারাও শুনে ফেলবেন, কিন্তু আমি তোমাকে গোপনে বলছি এগুলি বাস্তবেই, কল্পনার নয়।
কবির যে আমরা লেখা দেখি মানে সবই কল্পনা প্রসূত না, বাস্তব জীবন থেকেও আসে।
নিশ্চয়ই নিশ্চয়ই কবি সেই বাস্তবতাকে তার কল্পনা মিশিয়ে অধিকতর বাস্তব করে তুলতে হবে, অধিকতর মানে মানুষকে যাতে স্পর্শ করে সেই রং এবং কারুকাজটা উনি কল্পনার থেকে আহরণ করে ওইটার সঙ্গে মিশিয়ে পরিবেশন করেন মানুষকে, এইটাই কাজ। আবার বাস্তবে হয়তো তার কোনো ইয়ে নেই, উপস্থিতি নেই, একেবারেই কল্পনার থেকে অনেক অনেক সাহিত্যের অনেক ধ্রুপদী চরিত্র শুধু কল্পনার থেকেও তৈরি হয়েছে, বড় বড় কবি, বড় বড় ঔপন্যাসিক, বড় বড় নাট্যকার, তাদের হাত দিয়ে অনেক চরিত্র বেরিয়েছে যেগুলি বাস্তবের নয়, একেবারেই কল্পনার জগৎ থেকে আসা, কিন্তু সেগুলি বাস্তবের চেয়েও বড় বাস্তব হয়ে দাঁড়িয়েছে, এটাও আছে সাহিত্যে, দুটোই আছে।
ওকে শ্যাম ভাই, আমরা একটা কবিতা শুনবো, একটা কবিতা শুনে আমরা একটা ব্রেকে যাই।
হ্যাঁ হেলাল ভাই, একটা কবিতা যদি শোনান আর কি।
নাম ভূমিকায় তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে, আমি মানুষের ব্যাকরণ, জীবনের পুষ্পিত বিজ্ঞান, আমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান, আমাকে চিনতেই হবে, তাকালেই চিনবে আমাকে, আমাকে নাচেনা মানে মাটি আর মানুষের প্রেমের উপমা সেই অনুপম যুদ্ধকে নাচেনা, আমাকে নাচেনা মানে সকালের শিশির নাচেনা, ঘাসফুল রাজহাঁস উদ্ভিদ নাচেনা, গাভীন ক্ষেতের ঘ্রাণ, জলের কলস, কাক, পলিমাটি চেনা মানে আমাকেই চেনা, আমাকে চেনো না, আমি তোমাদের ডাক নাম উজার যমুনা।
বাহ বাহ, অনেক অনেক সুন্দর, অনেক ভালো,
অসাধারণ।
ওকে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনারা শুনছেন অন্ধকারের গল্প, এবং আমরা আস্তে আস্তে কবির কাছ থেকে শুনবো তার জীবনের অনেক গল্প, এবং কিছু কিছু শুনলাম যে তার ভালোবাসার কথা, কিছু বলছেন কিছু বলছেন না, আর অনেক মজার মজার কথা এবং অদ্ভুত লাগে, এবং পাশে বসে আছি, আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, মানে একদম বিমোহিত শুনছি কবিতা পড়া কিংবা যে কথাগুলো বলছে। আর এই বয়সে এসব একজন, আমার মনে হয় যে একজন তরুণ হচ্ছেও তরুণ তিনি, এবং মনের দিক থেকে তো অবশ্যই তরুণ, তাহলে আমাদের এভাবে কথা বলতে পারে না। আর এমনিতেও সামনাসামনি খুবই হাস্যজ্জ্বল এবং খুবই অন্যরকম একজন মানুষ কবি হেলাল হাফিজ, এবং কখনো তাকে এভাবে সৌভাগ্য হয়নি সামনাসামনি দেখা, আজকে দেখলাম এবং কাছে আরো বিমোহিত হলাম। তার কবিতাগুলো মনে হচ্ছে যে আবার নতুন করে আবার পড়তে হবে। ওকে, অন্ধকারের গল্প আজকে কবি হেলাল হাফিজ আমাদের সাথে রয়েছে, আমরা ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, আর অনেক অনেক SMS আপনারা SMS করতে পারেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যা বলতে চান কবিকে তা লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। আর
ফেসবুকে আমরা রয়েছি, ফেসবুকে অনেকগুলো কমেন্টস দেখতে পাচ্ছি আমি বিজ্ঞাপন বিরতি পরে সেই কমেন্টসগুলো পড়বো। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি। আপনারা শুনছেন ঢাকা FM, সেই সাথে চলছে অন্ধকারের গল্প। এবং আজকে অন্ধকারের গল্পে আমাদের অতিথি কবি হেলাল হাফিজ, আমাদের সবার প্রিয়। আর তার কথা শুনছিলাম এবং তার জীবনের অনেক কথা শুনবো আজকে। এবং যেটা বলছি যে অন্ধকারের গল্প আমরা গত দুই পর্ব একরকম প্রচার হয়েছে, এ পর্ব থেকে আরেকটু ভিন্নতা। এবং আমাদের সবার জীবনে কিন্তু অন্ধকারের গল্প রয়েছে। তা আপনাদেরও যদি কোনো অন্ধকারের গল্প থাকে অবশ্যই আমাদের সাথে সেগুলো নিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমরা সেগুলো প্রচার করার ব্যবস্থা করব। আর SMS করার নিয়মটা আবারও শুরুতে বলছি, মোবাইলে মেসেজের সঙ্গে নাম লিখুন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান কবিকে তা লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে। কিন্তু আপনার কোনো প্রশ্ন জীবনবোধ কিছু সম্পর্কে কবির কাছে যদি কোনো প্রশ্ন করতে চান আপনার কিছু নিয়ে তাও বলতে পারেন। ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4, সেখানে অনেকেই লেখালেখি করছে, কমেন্টস করছে এবং আপনিও সেখানে অংশগ্রহণ করতে পারেন। কানিজ কবির ফেসবুকে আমাদের সাথে, ওনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে, কবিকে শুভেচ্ছা জানিয়েছে। তারপর এসান খলিল, কত বছর থেকে কবিতা লিখছেন স্যার?
আমি স্কুল জীবন থেকেই লিখছি, কিন্তু স্কুল জীবনে আমার প্রধান বিষয় ছিল খেলাধুলা।
আচ্ছা,
কবিতা আমার প্রধান বিষয় ছিল না। আমার আমি অসম্ভব আসক্ত ছিলাম খেলাধুলার প্রতি, ফুটবল। আমি স্কুল জীবনে লন টেনিস খেলা শিখেছি একটি মাফুসল শহরে থেকে।
এটা তো একটু চিন্তা করা যাচ্ছে না, এখনই আমরা এই সময় আমরা মনে ঢাকা চিন্তা করতে
হবে। তো এটা বললাম এই জন্যে যে খেলাধুলার প্রতি আমার অপার আগ্রহ ছিল, কিন্তু যতই বয়স বাড়তে লাগলো, ওই যে শৈশবে মাতৃহীন হয়েছিলাম ওই বেদনা আমাকে এতটাই জারিত তাড়িত করছিল যে আমি আর এটা দেখলাম যে আমার এই খেলাধুলা দিয়ে এই বেদনাকে আমি প্রশমিত করতে পারছি না। তখন আমি এই কবিতায়।
আচ্ছা, আপনার পরিবারের কেউ কি লিখত কবিতা?
আমার আমার আব্বাই কবি ছিলেন।
আচ্ছা,
হ্যাঁ, আমার পিতা কবি ছিলেন এবং উনি নেত্রকোনা থেকে খালেকদার চৌধুরীর সম্পাদনায় উত্তর আকাশ নামে একটি কাগজ বেরোত, ওটাতে উনি আব্বা। এবং তখন আজকের এই খ্যাতিমান কবি রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, তারাও ওই কাগজে লিখতেন, আব্বাও লিখতেন। ওই ওই আব্বা সাহিত্যেরও শিক্ষকও ছিলেন, সাহিত্যে। স্কুলে তো সব বিষয়ই পড়াতে হয়, তো মূলত উনি সাহিত্যের শিক্ষক ছিলেন। সেখান থেকে ও কিছুটা আমি অনুপ্রাণিত হয়েছি, মানে সংক্রমিত হয়েছে আমার ভেতরে কবিতার। আমার একটি কবিতা পড়ে আব্বা তার চিঠিতে তার উত্তর দিয়েছিলেন এবং সেখানে তিনি নিজেও আমার সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন কবিতায়। আমি বলেছিলাম ওই যে মাতৃহীন হওয়ার পর খুব যৌক্তিক কারণেই আব্বা আবার বিয়ে করেন। ওই প্রসঙ্গে আমি,
আপনি কোন ক্লাসে পড়তেন?
আমার মা যখন মারা যান তখন আমার 3 বছর বয়স, মানে আমার কোন স্মৃতিও নেই, স্মৃতিও নেই। তো সেই কবিতায় আমি আমার পিতাকে একটু অভিমানের সঙ্গে আক্রমণ করেছিলাম
যখন বিয়ে করলো।
হ্যাঁ, তো তারই উত্তর দিয়েছিলেন উনি, ওই আমার ওই বেদনার উত্তর তিনি কবিতা দিয়ে দিয়েছেন। তিনি লিখেছিলেন, আমি বলেছিলাম আমার কবিতায় যে আমার দুচোখ জলে প্লাবে, আমার রেটিনা দুচোখে জলে ভরে গেছে। তখন তিনি উত্তর দিয়েছিলেন, রেটিনার লোনা জলে তোমার সাঁতার, পিতৃদত্ত সে মহান উত্তরাধিকার। চিন্তা করো, তাহলে উনি একজন, উনি তো আমার চেয়েও অনেক বছর আগে তার এই পৃথিবীতে আগমন, অথচ কত আধুনিক মানে মন তার। তিনি বলেছেন আমাকে যে
তোমার, শুনি একটু,
রেটিনার লোনা জলে তোমার সাঁতার, পিতৃদত্ত সে মহান উত্তরাধিকার। তোমাকে শুধু আমি কষ্ট দিয়েছি তা না, তুমি এটাকে আনন্দের সঙ্গে নাও, এটাকে তুমি মনে করবে এটা তোমার মহান উত্তরাধিকার তোমার, আমি সেটাই তোমাকে দিয়েছি।
আচ্ছা, আপনি ছোটবেলা থেকেই লিখতেন, তা বাবাও যেহেতু কবি ছিল, তা বাবা আপনার লেখাগুলার কি তখন কি প্রশংসা করতো না কি বুঝতো যে ছেলে এরকম?
আমার আমি প্রকৃত লেখালেখি শুরু করি, মানে প্রকৃত বলতে আমি ধরো আমার যে জলে আগুন জলের যে কবিতা সেখানে তুমি দেখবে আমার প্রথম কবিতাটি নিষিদ্ধ সম্পাদকীয়, সেটা 1969 সালে লেখা। তো সেই কবিতায় তো আমি রাতারাতি তারকা
খ্যাতি,
এক রাতে বিশ্ববিদ্যালয় এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক রাতে আমার মানে আমি একজন মানে মহারথী হয়ে গেলাম
এখনো এখনো।
তারপরে হ্যাঁ, আব্বা তো খুব খুবই পুলকিত এবং উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আমার। তো উনি আর আমার পুরোপুরি প্রস্ফুটিত হবার যে আমার যে সময়টা সেই সময়টাতেই আর তিনি প্রয়াত হলেন। 1973 সনে আব্বা মারা যান। আজকের যে হেলাল হাফিজকে তোমরা দেখছো বা পড়ছ এইটা আব্বা দেখে যেতে পারেননি, কিন্তু তিনি আমাকে বলেছেন যা তুমি এই পথেই থাকো, এটাই তোমার পথ, এটাই তোমার পথ। ওইটা তিনি মানে বুঝতে পেরেছেন যে আমি সঠিক পথে আছি। আজকে মনে হয় তার কথা মানে ফলেছে আর কি মনে হয়, আমি জানি না তোমরা ভালো।
না না না, অবশ্যই এটা বলতে না আপনি আছেন। শাওন ভাই কিছু বলতে চাইছেন?
লাল ভাই, আপনার নিষিদ্ধ সম্পাদিত কবিতাটার কথা আসলো, এটার প্রসঙ্গে একটু পরে আসবো, এটা নিয়ে আমার অনেক কিছু জানার আছে,
আমাদের সবারই জানার আছে, একটা কবিতা কি মানুষ কে না।
কিন্তু তার আগে আমি যেটা জানতে চাচ্ছি যে জলে আগুন জলে কবিতাটার কবিতা গ্রন্থের পর আর কোন বই আপনি লিখলেন না, কিসের ভয় আপনাকে তাড়া করেছিল, নাকি মনে হয়েছিল যে আপনি অনেক কিছু পেয়ে গেছেন?
এইটা তো এই প্রশ্নের মুখোমুখি আমাকে প্রায় কয়েক হাজার বার হতে হয়েছে, আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে দুভাবেই। এটা আসলে আমি বলি তোমাদের, তুমি ঠিকই বলেছ, এক ধরনের খ্যাতির যে বিড়ম্বনা যেটাকে বলে, এই যে জলে আগুন জলে বেরোবার পর থেকে এতটা জনপ্রিয় হয়ে উঠবে আমিও বুঝতে পারিনি। কিন্তু আমি ভেবেছিলাম যে বইটা মানুষের কাছে সমাদৃত হবে, কিন্তু এটা যে এমন ভাবে সমাদৃত হবে সেই সমাদর আমাকে ভেতরে ভেতরে পঙ্গু করে ফেলেছে, আমি ভয় পেয়েছি। এখন আমি ভেবেছি যে আমি যে নতুন করে লিখতে বসবো যে জলে আগুন জলেকে অতিক্রম হয়তো করতে পারলাম না, কিন্তু তার কাছাকাছি তো থাকতে হবে।
মানে আপনার ভয়টা কিসের ছিল, যে যদি পাঠকরা ওইভাবে গ্রহণ না করে এটার ভয়?
এক দুই হল আমি চেয়েছিলাম জীবদ্দশায় মরণের পর আমার অবস্থাটা কি হবে এটা একটু যাচাই করে নিতে, অর্থাৎ এই যে 25-26 বছর আমি লোকচক্ষুর আড়ালে থাকলাম, আমি কিন্তু গোপনে গোপনে এই যে জলে আগুন জলের খ্যাতিকে উপভোগ করেছি, জরিপও করেছি, এবং সেইটা করতে গিয়ে সঙ্গত কারণে আমি ওই যে আগেই বললাম যে আমার মৃত্যুর পর কি দাঁড়াবে আমার অবস্থাটা, এটা একটু জীবদ্দশায় বুঝে যেতে চেষ্টা করলাম আর কি। তো সেটা করতে গিয়ে অনেক অনেক সময় অপচয় করে ফেলেছি, তাতে আমার কোনো অনুশোচনা নেই, সেই সময়ের জন্য আমি কান্নাকাটিও করব না, কিন্তু আরেকটু সতর্ক হলে হয়তো ভালো হতো আর কি। আরেকটি বিষয়, এই আমার লোকচক্ষুর আড়ালে যাওয়ার আরেকটি বিষয়, খুব বড় বিষয়, সেটি হচ্ছে প্রখ্যাত অভিনেত্রী, বাংলা ছবির প্রখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন, তিনি আমাকে খুব প্রভাবিত করেছেন। তিন প্রজন্মের
কাঙ্ক্ষিত প্রেমিকা নায়িকা, উনি আমার বাবার প্রেমিকা, উনি আমার প্রেমিকা। আমি যদি যথাসময়ে বিয়ে করতাম, আমার ছেলে বা মেয়েরও প্রেমিকা হতো সুচিত্রা সেন। এইরকম একজন মানুষ, সেলিব্রিটি মানুষ, তিনি তার জীবনের শেষ ৩০টি বছর যদি এইভাবে আড়ালে কাটিয়ে যেতে পারেন, লোকচক্ষুর আড়ালে, তাহলে আমি একটু বুঝতে চেষ্টা করেছি যে এটা আমার পক্ষে সম্ভব কিনা। এর পেছনে যে যন্ত্রণা, যে বেদনা, যে ভয়, যে খ্যাতি অখ্যাতির যে দোলাচল, এবং এই যে যত বয়স বাড়ছে ততই তো ওই যে ওই গানের মতো ক্রমান্বয়ে সোনারঙ্গ হইতেছে মলিন, প্রত্যেকেরই তাই। এটা শুধু সুচিত্রা সেন মলিন হয়েছেন তা নয়, বয়সের ভারে আমিও আজকে নুবজ, তুমিও একদিন কাবু হয়ে যাবে। এই সব কিছুর পরেও মানুষ, যে মানুষের ভেতর অমরত্বের নেশা একবার ঢুকে, সে কিন্তু এই সব ছোটখাটো দুঃখ বেদনাকে তখন আর তাকে এইগুলি স্পর্শ করে না, এটার উপরে চলে যায়। আমি খুব সহজ সরল মনে আমি তোমাকে বলছি যে এই এই সুচিত্রা সেন আমাকে খুব প্রভাবিত করেছেন এই ২৫ বছর আড়ালের জীবন যাপনের পেছনে, তার একটা বড় ভূমিকা আছে। আরেকটি ভূমিকা আছে, সেটি হচ্ছে যে আমি নিজেকে একটু নিজে যাচাই করে নিতে চেয়েছি। আমি তো আর খুব প্রতিভাবান কোনো মানুষ না, আমি জানি আমার কতটুকু সক্ষমতা, কতটুকু আমি পারবো দিতে, তো সেটার জন্যও একটু দম নিলাম আর কি। একটু দম নিয়ে পরবর্তী খেলাটা খেলার জন্য এক ধরনের নীরব প্রস্তুতি নিলাম। এই সবগুলি মিলে আসলে এই আড়ালের জীবনটা।
এলাল ভাই, ওই যে ২৫ বছর পিছনে আড়ালে থাকা, এই সময়টা কিন্তু সাধারণ যারা পাঠক, আপনার যারা প্রিয় পাঠক, তারা কিন্তু ভেবেছে যে আপনি হয়তো বেঁচেই নেই, অনেকেই জানে যে আপনি দেশে নেই। এই যে গল্প তৈরি হওয়া মানুষের মনের মধ্যে, এটাকে আপনি কিভাবে আড়াল থেকে উপভোগ করলেন, বা এই সময়টা আপনি কোথায় ছিলেন আসলে?
আমি ছিলাম বাংলাদেশেই, মাঝে অল্প কিছুদিন বাইরে ছিলাম, আমেরিকায় ছিলাম, কিন্তু বাংলাদেশেই মানে সবসময় ছিলাম। আমি সেটাকে একেবারে খুব সচেতনভাবে উপভোগ করেছি, উপভোগ করেছি। শুধু যে হেসেছি তা নয়, কেঁদেছিও, খ্যাতি মানুষকে কাঁদায়ও। আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, তোমাকে আর কি বলবো। ওই আমার প্রাপ্তি, ছোট দুই লাইনের দুই পংক্তির একটি কবিতা আছে প্রাপ্তি, সেখানে আমি বলেছি কথাটা, এত ভালোবাসা পেয়ে ভিতরে ভীষণ লাজে বেদনারা লাল হয়ে গেছে, এই দুই পংক্তির। তো লজ্জায় কিন্তু মানুষের মুখ লাল হয়ে যায়। তো আমারও মানুষ আমাকে উজাড় করে দিয়েছে, আমি অতটা যোগ্য নই, তারপরেও যে ভালোবাসা মানুষ আমাকে দিয়েছে, আমি তো এখন ব্যতিব্যস্ত এই নিয়ে যে এই এত প্রাপ্তি আমি কোথায় রাখব, কোথায় থাকব, আমার নিজেরই থাকার জায়গা নেই, এত ভালোবাসা আর এই ছোট বুকে কত আর আঁটবে, আমার আমার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ছে। তুমি অন্য প্রসঙ্গে যাও।
ওকে, আমাদের অনেকগুলো এসএমএস দেখতে পাচ্ছি, এর মধ্যে অনেকে জয়েন করেছে আমাদের সাথে। সাগর নারায়ণগঞ্জ থেকে, স্যার কেমন আছেন? গভীর প্রেম কখনো কখনো কাছে টানে না, দূরেও ঠেলে দেয়, এটা নিয়ে যদি কবি কিছু বলতো।
শরৎচন্দ্রের ওই যে বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত, এটা শ্রীকান্ত উপন্যাসের কথা, সেখানে নায়িকা বলছেন নায়ককে, সেটা যে চলচ্চিত্রে যে রূপ আমরা দেখেছি সেখানেও কিন্তু সুচিত্রা সেন শ্রীকান্তের বিপরীতে, উনি সেই নায়িকাই শ্রীকান্তকে বলছেন যে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও সরিয়ে দেয়। তো এটা একেবারেই খাঁটি কথা, সত্য কথা। প্রেমের দুটো দিক আছে, একটা হলো ভোগের আর একটা হলো ত্যাগের। আবার একই সঙ্গে দুজন নর নারীর প্রেমের মধ্যে ত্যাগও থাকতে পারে, ভোগও থাকতে পারে একই সঙ্গে, সেটাও আছে। প্রেম এমন একটা জিনিস, এটাকে ঠিক সংজ্ঞায়িত করাটা খুব কঠিন, খুবই কঠিন। এই যে আমরা চারজন মানুষ এখানে বসে আছি, আমাদের ভেতরেও কিন্তু ক্রিয়া করছে আসলে প্রেম, প্রত্যেকের ভেতরেই প্রেম ক্রিয়া করছে, নইলে এই নিশীথ জেগে এই আড্ডার আয়োজন সম্ভব হতো না, কিছুতেই সম্ভব হতো না। তো এই জিনিসটাই যখন একজন নর নারী এবং একজন নরের ভেতর কাজ করে, আমরা তাকে ব্যক্তিগত প্রেম বলতে পারি। ব্যক্তিগত প্রেম তো সামষ্টিক প্রেমেরই একটি ক্ষুদ্র অংশ মাত্র, আমরা সেইভাবেই দেখব জিনিসটাকে। আর প্রেম ছাড়া মানুষ বাঁচে না, অসম্ভব। প্রেম ছাড়া কেউ বাঁচতে পারে বলে আমি বিশ্বাস করি না, এটা অসম্ভব ব্যাপার, এটা থাকতেই হবে যে কোনো ফর্মে হোক, যে কোনো ফর্মে হোক, প্রতিটি মানুষের ভেতরে এটা কাজ করে।
আচ্ছা, আজকে আমাদের কোনো প্রেমের গল্প বলবেন না নাকি? এটা
আমি এই দীর্ঘ জীবনে একাধিকবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছি, কখনো কেউ আমাকে টেনেছেন, আমি ছেড়ে চলে এসেছি, কখনো আমি যেতে চেয়েছি তার কাছে, তিনি আমাকে প্রত্যাখ্যান করে চলে গেছেন। এই আশা এবং যাওয়া, এই আশা যাওয়া নিয়েই আমি কবিতার ভেতর দিয়ে তোমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। একটি কবিতাও পড়া হয়ে গেল, সুন্দরের গান হলো না, হলো না শৈশব, হলো না কৈশোর, হলো না দিয়ে যৌবন শুরু, কার যেন বিনা দোষে শুরুটা হলো না, হলো না, হলো না দিবস, হলো না রজনীও না, সংসার হলো না, সন্ন্যাস হলো না, কার যেন এসবও হলো না, অসব আরো না, হলো না, হলো না সুন্দর, হলো না অসুন্দরও না, জীবন হলো না জীবনেরও না, কার যেন কিছুই হলো না, কিচ্ছু হলো না, হলো না, না হোক আমি কি এমন লোক, আমার হলো না তাতে কি হয়েছে, তোমাদের হোক।
চমৎকার
আর আপনার প্রেমের যে কথা বলছেন, এখন খোঁজ খবর রাখেন না তারা কোথায় আছে ভালোবাসার মানুষরা, কিংবা কেউ খোঁজে এখন আপনার?
আমিও খুঁজি, তারাও খুঁজে।
আচ্ছা,
আর আমি তো বলেছি প্রেম ছাড়া মানে বাঁচা
অসম্ভব।
হ্যাঁ, প্রেম ছাড়া বাঁচা সম্ভব।
যদি
আমার
হ্যাঁ, আসলে আমরা যদি আপনার প্রথম প্রেমের কথা যদি জানতে চাই,
সেই স্কুল জীবনের প্রথম প্রেম,
সে তো মানে এগুলি অযথা অশ্রু ঝরিয়ে লাভ কি থাক, এগুলি মানে কিছু বিষয় আছে যেগুলি ওই কবিতার থেকে বুঝে নেয়াই ভালো, ওখান থেকে আহরণ করে নেয়াই ভালো। আমি এই বিষয়টি আসলে একটু আড়ালেই রাখতে চাই।
আচ্ছা,
আমি
ওকে, আপনারা শুনছেন কবি হেলাল হাফিজের কথা, এবং আমরা অনেক কথা শুনছি এবং আরো অনেক কথা শুনব। এবং আসলে মানুষের জীবনে এই প্রেম ভালোবাসা ছাড়া আসলে কিছু নেই, সবকিছুর মূলই যে প্রেম। কবি কিন্তু একটা কথাই বলছে বারে বারে, প্রেম। এবং আরো বিশ্লেষণ করলে মানে আরো জানতে পারবো আমরা যে প্রেমটা শুধু প্রেমিক প্রেমিকার প্রতি না, বাবা মার প্রতি, সবার প্রতি, একটা
প্রত্যেকের প্রতি,
প্রত্যেকের প্রতি, রাইট,
নিজের দেশের প্রতি, নিজের প্রতি, নিজের পাশের মানুষটির প্রতি, নিজের আত্মীয় স্বজনের প্রতি, নিজের ভাই বোন, পিতামাতা, এবং এক অর্থে সমগ্র বিশ্ব মানবের জন্য এই প্রেম। এই হাহাকার বলো, প্রাপ্তি বলো, সবটাই বিশ্ব মানবের প্রত্যেকের জন্য।
ওকে, আমার আরো অনেক কথা শুনবো, আর অনেক এস এম এস দেখতে পাচ্ছি। এর মধ্যে জাহাঙ্গীর আমাদের সাথে জয়েন করেছে, আজকে প্রথম শুনছি এবং ভালো লাগছে যে আমার প্রিয় কবিকেই আজকে আমি প্রথম দিন শুনতে এসে পেয়ে গেলাম। তারপর হারুন আমাদের সাথে জয়েন করেছে নেত্রকোনা থেকে, ডিয়ার হেলাল হাফিজ সেখানে জন্মগ্রহণ করেছিল। আচ্ছা স্যার, কি খুব মাছ খেতে পছন্দ করতেন, এরকম কিছু ছিল?
হ্যাঁ, মাছ তো খুব, নেত্রকোনা তো মাছেরই জায়গা,
ওই অঞ্চল। আচ্ছা,
হ্যাঁ,
এখন ঢাকায় থাকেন আপনি, নেত্রকোনাকে কিরকম মিস করেন, ওই কথা বলছিলেন?
হ্যাঁ, নেত্রকোনার জন্য তো প্রতি রাতেই চোখ ভিজে যায়, একা একা যখন থাকি। নেত্রকোনা তো আমাদের ওই নেত্রকোনা কবিতায় সব কথা বলা আছে।
তারপর আমাদের সাথে ওমর ফারুক জয়েন করেছিল, তারপর রায়হান আমাদের সাথে ক্যান্টনমেন্ট থেকে, কবির কাছে আমার প্রশ্ন প্রতি আপনার বুঝলাম, কিন্তু অন্য পক্ষ, আচ্ছা, বিয়ের প্রতি আপনার কোনো মতামত ছিল না, কিন্তু অন্য পক্ষ কি কোনো আগ্রহ ছিল না, এরকম কিছু একটা জানতে চাচ্ছে রায়হান। মানে আপনি বিয়ে করতে চাননি না, এরকম কিছু একটা প্রশ্ন।
ওটা আমি বলেছি যে কখনো আমি যেতে চেয়েছি কাছে, অন্য পক্ষ আমাকে প্রত্যাখ্যান করেছে। কখনো অন্য পক্ষ আমার কাছে আসতে চেয়েছে, যে কোনো কারণেই হোক, আমাদের আর এই পরিণয়ে এটা পরিণতি লাভ করে না, করেনি। এটা দুইভাবেই হয়েছে, দুই পক্ষ থেকেই হয়েছে।
ওকে, আমরা কবির কাছে আবারও ফিরে আসবো তার কথা নিয়ে, আর কিছু জিনিস একটু রহস্যে কিংবা আড়ালেই থাকা ভালো, কবি ভালো বারে বারে বলছে।
হ্যাঁ হ্যাঁ।
ওকে, আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের সাথে।
একটি কথা তোমাকে এখানে বলিনি, আসলে খুব চিকন, খুব সরু একটি ব্যবধান আছে দুটো শব্দের মাঝে। একটি হচ্ছে সুগন্ধি, সুগন্ধ, আর একটি হচ্ছে সৌরভ।
আচ্ছা,
এখন সুগন্ধ, কিন্তু সুগন্ধও ভালো জিনিস, কিন্তু সৌরভ তার চেয়েও ভালো। সেই সৌরভের জন্য কিন্তু তোমাকে একটু বেশি ত্যাগ স্বীকার করতে হবে, একটু কম বলতে হবে। আমরা সেই সৌরভটা চাই, সুগন্ধও ভালো, কিন্তু আমরা সুগন্ধে তৃপ্ত না, আমরা সৌরভ চাই।
কিন্তু আমি ফেসবুক তারপর যেখানেই দেখছি সবাই হেলাল হাফিজকে খালি প্রেমের কাহিনী শুনতে যাচ্ছে, হেলাল হাফিজের গল্প বলো, এটা বলো, কেন বিয়ে করলেন না, সবকিছু খালি আপনার ওই গল্পই শুনতে যাচ্ছে, এই কারণে প্রশ্নগুলো করা
না, এটাই হবে, এটাই স্বাভাবিক। আমি জানি এই প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হবে,
সবার মধ্যে একটা রহস্য কাজ করে হেলাল হাফিজের জীবন,
এই এই রহস্যটাকে আরো মানে বাড়িয়ে দেয়া আমার দায়িত্ব আমি মনে করি। সেই সেটা করতে হলে তো কিছু কথা অকথিত থেকেই যাবে, রাখতেই হবে, অকথিত রাখতেই হবে কিছু কথা। বেদনার সব কথা মানুষ বলে না, কিছু কথা অকথিত থেকে যায়।
ওকে, আমরা আবারও হেলাল হাফিজের কাছে ফিরে আসছি, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন ঢাকা FM এবং সেই সাথে অন্ধকারের গল্প এবং আজকে আমাদের অতিথি কবি হেলাল হাফিজ।
This track was downloaded from FusionBD.com.
আপনারা শুনছেন ঢাকা FM এবং অন্ধকারের গল্প এবং আজকে অন্ধকারের গল্প আমাদের কবি হেলাল হাফিজ আমাদের রয়েছে আমাদের মাঝে এবং আমাদের সবার প্রিয়, এবং আমরা হেলাল হাফিজের জীবনের কিছু গল্প শুনছিলাম। অনেক কথাই কবি বলতে চাচ্ছে না, খুব স্পষ্টভাবে আমাদের বলছে যেটা হচ্ছে যে অনেক কিছু উনি বলতে চান না, তারপরও ওনার স্বাধীনতা রয়েছে, আপনারা অনেক কিছু জানতে চান, কিন্তু আসলে যে একটা মানুষকে জোর করে আসলে সবকিছু শোনা যায় না, কবি আমাদের মাঝে রয়েছে এটাই কিন্তু আমাদের বিশাল ব্যাপার। এবং আমরা তার যেগুলো বলছে অনেক ভালো ভালো কথা আমরা জানছি, অনেক না জানা অজানা প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা পাচ্ছি, সব কথা আসলে জানতেই হবে এমন কোন কথা নেই। অনেক SMS আমি দেখতে পাচ্ছি, সবাই শুধু কবির কেন বিয়ে করে নাই, জীবন অনেক কিছু নিয়ে শুনতে যাচ্ছে, কবি কিন্তু কিছু কিছু বলছে, আমরা এগুলো নিয়ে আসবো। আচ্ছা, আমরা এখন হেলাল হাফিজের একটা বিখ্যাত কবিতা ফেরিওয়ালা আমরা এই কবিতাটা শুনবো, তার আগে আমরা একটু কবির কাছে জানতে চাই ফেরিওয়ালার কোনো গল্প আছে কিনা।
ফেরিওয়ালা ব্যক্তিগত গল্পের চেয়ে এটা সামষ্টিক গল্প থেকে আমি এই কবিতার উপকরণ আহরণ করেছি, অর্থাৎ আমাদের এই ভূখণ্ডের সমস্ত মানুষের প্রেম বিরহ স্বপ্ন স্বপ্নভঙ্গের বেদনা স্বাধীনতার আকাঙ্ক্ষা স্বাধীনতার প্রাপ্তি পুরোপুরি পেলাম না স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা সাংস্কৃতিক স্বাধীনতা এই এই সব কিছুকে আমি এই কবিতার ভেতর দিয়ে ধরতে চেষ্টা করেছি। যে জন্যে আমার সবচেয়ে যে জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় আজকে কিন্তু ফেরিওয়ালা সেই কবিতাকেও ছেড়ে মানে অধিকতর জনপ্রিয় কবিতা হয়ে উঠেছে। এর পেছনের কারণটা এইটাই আমি মনে করি যে এই কবিতাতে আমাদের এই ভূখণ্ডের সমগ্র জনগোষ্ঠীর যে দীর্ঘশ্বাস সেই দীর্ঘশ্বাসটি ধরা পড়েছে। এবং এই কবিতা অনেক বিখ্যাত আবৃত্তিকাররাও আবৃত্তি করেছেন,
অনেকেই
করেছেন, তেমনি বোধ হয় শিমুল মুস্তফার কবিতাটি আমরা শুনবো আর কি এখন।
ওকে, আমরা শিমুল মুস্তফার কণ্ঠে কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা ফেরিওয়ালাটা শুনে ফিরে আসছি আমরা।
কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট, অনাদর অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, তাসের খেলায় দুই তিজকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট। কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট। কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট।
আপনারা শুনছেন ঢাকা FM এবং সেই সাথে অন্ধকারের গল্প, এবং আজকে আমাদের অতিথি কবি হেলাল হাফিজ। এবং অন্ধকারের গল্প আমরা দুটা পর্ব যেভাবে গিয়েছিলাম আজকে একটু অন্যভাবে যাচ্ছি, এবং আমাদের মানুষের জীবনেও যে কষ্টগুলো থাকে কিংবা অন্ধকারের গল্প কিন্তু প্রতিটা মানুষেরই রয়েছে ব্যক্তিগত জীবন, আমরা কবি সেই কষ্টগুলো শুনতে যাচ্ছিলাম। এবং কবি কথা বলছে, অনেক ক্ষেত্রে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে, আমরা অনেক প্রশ্ন তাকে করতে যেয়েও থেমে যাচ্ছি। মারিয়া ইসলাম রাফা আমাদের সাথে ফেসবুকে রয়েছে, কবিকে বলছে যে আপনার কষ্ট আমাদের সাথে শেয়ার করেন, আমরা শুনতে চাই, নতুন প্রজন্ম আপনার দুঃখ কষ্ট সবকিছু আমরা ভাগ নিতে চাই, আমরা আপনার কষ্টের অংশীদার হতে চাই।
সুপ্রিয় রাফা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসলে এই যে তুমি ভাগ নিতে চেয়েছ, এইখানেই আমার কবিতার সার্থকতা। আমার কবিতা তোমাকে স্পর্শ করেছে, আমার এই পঙ্ক্তিমালা কোনো না কোনো কারণে তোমার হৃদয়ে তরঙ্গ তুলেছে, যে জন্য আজকে আনন্দ নয় তুমি আমার বেদনার সঙ্গী হতে চাচ্ছ, আমার বেদনার অংশ বা গল্প তোমাকে আলোড়িত করছে। এই যে তুমি চাচ্ছ আমি কিছু দিচ্ছি কিছু দিচ্ছি না, এই এইটাই কবির কাজ। কবির কাজ কিন্তু খুব গভীরভাবে তুমি চিন্তা করে দেখবে, মানুষকে শুধু স্বপ্ন দেখানো কবির কাজ নয়, একেবারে চোখে আঙ্গুল দিয়ে স্বপ্ন ভঙ্গের বেদনাটা দেখিয়ে দেওয়াও কবির কাজ। এই কাজটি যে কবি খুব নিখুঁতভাবে করতে পারেন, অর্থাৎ মানুষকে স্বপ্ন দেখানো এবং স্বপ্ন ভঙ্গের বেদনাকেও শনাক্ত করে দেয়া, তিনি মহৎ কবি, তিনি কালোত্তীর্ণ কবি, এটি আমার ধারণা। এই যে রাফা আমার বেদনার অংশীদার হতে চেয়েছে,
রাফা একটা কমেন্ট করেছে, কিন্তু আমার মনে হয় শুধু রাফা না, আমাদের অনেক
সংখ্যাগরিষ্ঠ মানুষেরই এই এটা অনুভূতি, এই অনুভূতি সবারই। হ্যাঁ, রাফা এখানে তাদের প্রতিনিধি হয়ে কথাটা বলেছে।
এর মধ্যে জুয়েল লিখেছে, স্যার আপনার যে জলে আগুন জলে বইটা আমার কাছে আছে, আমি আড়ালে থেকে যাওয়া একজন বিশাল ভক্ত আপনার, আমি আপনাকে ফোন দিব ভেবেও আমি সাহস পাই না আপনাকে ফোন দিতে, আপনার কাছে আমার কতগুলো প্রশ্ন ছিল, জীবনে আপনি কেন বিয়ে করেননি, আপনার বিয়ে না করার মানে কি হেলেনরা দায়ী?
আমি কাউকে দায়ী করাটা কিন্তু প্রেমের মানে ইয়ে নয়, প্রেমের প্রকাশ নয়।
আচ্ছা,
তাহলে যে ছেলেটি প্রত্যাখ্যাত হয়ে একজন নারীর মুখে অ্যাসিড ছুড়ে মেরেছে, আর আমি যদি কাউকে দায়ী করি, দুটো কিন্তু একই জিনিস হয়ে গেল,
চমৎকার
একই জিনিস হয়ে গেল, তাহলে আর কি ভালোবাসলাম?
আচ্ছা,
প্রেমিকার একটু বেদনাকেই যদি আমি কাঠগড়ায় দাঁড় করাই থাকি, এর নাম কি ভালোবাসা মনে হয় না, পড়তে হবে নিজেকে, নিজে পড়ে অঙ্গার হয়ে যাবে। এইখানে একটি চমৎকার ছোট্ট পাঁচ লাইনের একটি কবিতা আছে, আমি এই কবিতাটি দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারি, শোনাবো কি?
অবশ্যই।
অ্যান্টিসেপটিক চুমু, আমাকে উষ্টা মেরে দিব্যি যাচ্ছ চলে, দেখি দেখি বাঁ পায়ের চারু নখে চোট লাগেনি তো, ইস করেছ কি বসনা লক্ষ্মীটি, খামার রুমালে মুছে সজীব ক্ষতেই অ্যান্টিসেপটিক দুটো চুমু দিয়ে দিই। কবির কাজ হচ্ছে তাই, কবির কাজ হচ্ছে সমস্ত বিষ নিজে কণ্ঠে ধারণ করবে, সেই বিষকে অমৃত করে মানুষের কাছে পৌঁছে দেবে, এটাই তো কবির কাজ। কবির কাজ এটাই।
ওকে, যুবদের আরো প্রশ্ন ছিল যে আপনি ওই যে নষ্ট হওয়ার কষ্ট আছে, তাসের কথা বলেছেন, কাঠ খেলতে আপনার কেমন লাগে প্রশ্ন করেছে।
এটা একটা মানে খুবই বহুল আলোচিত এবং আমার জীবন, আমার জীবনের
এই প্রসঙ্গ ধরে একটু আমি একটু যোগ করতে চাই। এলাল ভাই, আমরা জানি যে আপনার জীবিকাই ছিল একসময় জুয়া খেলা, যদি এই গল্পটা একটু যদি করেন আমাদেরকে, কিভাবে
সেই গল্পটা হলো,
মানে লিসেনার খালি আপনার, আমি অনেক কমেন্টস দেখতে পাচ্ছি, মানে সবকিছুতেই খালি আপনার ভালোবাসা, আপনার রহস্য, আপনি একটা মানে রহস্য মানবে পরিণত হয়েছেন।
আরেকটা বিষয় যেটা,
সব খালি আপনার এই গল্পগুলো জানতে চাচ্ছে
মানুষ। কিন্তু হয় কেমন যে প্রত্যেক মানুষ, আলোকিত মানুষের জীবনেও আসলে অনেক গল্প থাকে, সে গল্পের একটা আলোর দিকও থাকে, আবার অন্ধকারের দিকও থাকে। সে অন্ধকারের দিকটা কখনো কখনো তার জীবনকে, তার জীবন অভিজ্ঞতাকেও অনেক অন্যরকম করে তোলে।
হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সেই গল্পটা দ্বিধা নেই, আমি আমি যে কিছু জিনিস আড়ালে রাখার কথা বলেছি সেটা কোন সংকোচ থেকে নয়, সেটা হচ্ছে ওই জিনিসগুলির সৌন্দর্য বাড়ানোর জন্য। আমার নিজের কোন সংকোচ নাই বলতে, যেমন এই জোয়ার প্রসঙ্গ আমি নির্দ্বিধায় বলতে পারি।
হ্যাঁ,
এইটা আমি ধরো 1972 সনে আমি তৎকালীন দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা শুরু করি। 1975 সনে যখন তৎকালীন সরকার বাকশাল কায়েম করল, তখন দেশের চারটি পত্রিকা রেখে বাকি সব কাগজ বন্ধ হয়ে গেল। তখন তো এই মিডিয়া এত এত প্রসার লাভ করেনি, তো যদিও কাউকে কিন্তু সরকার বেকার রাখেনি, প্রত্যেককে চাকরি দিয়েছিল। এটা কিন্তু যেটা সত্য সেটাই বলতে হবে, প্রতিটি সাংবাদিককে চাকরি দেয়া হয়েছে। আচ্ছা, তো সেইভাবে আমাকেও চাকরি অফার করা হলো তথ্য মন্ত্রণালয়ে, কিন্তু আমি গেলাম না। আমি বললাম আমি সরকারি চাকরি করব না।
কারণটা কি ছিল?
সরকারি চাকরি করতে ভালো লাগে না। আমার আমার দৃষ্টি ছিল সাংবাদিকতা, যেখানে একটু বেশি স্বাধীনতা আছে, একটু নড়েচড়ে নিজের
প্রতিভার
ফলে আমি গেলাম না। তো না গেলে তখন আমি বেকার হয়ে গেলাম। তো সরকার প্রায় এক বছর আমাকে বসিয়ে বসিয়ে বেতন দিল, তারপরে আমি যখন রিগ্রেট করলাম যে আমি চাকরিতে যাব না, সরকারি চাকরিতে, অটোমেটিক্যালি ওই চ্যাপ্টারও ক্লোজ হয়ে গেল।
আচ্ছা,
খুবই সঙ্গত। আচ্ছা, তখন আমি কি করব, তখন তো হাতে পয়সা করিও নেই, মাত্র চার বছর চাকরি করলাম পূর্বদেশে, এই তখন গ্যাম্বলিং এ ঢুক, জুয়া খেলা তাস খেলায় ঢুক।
আচ্ছা,
এবং তোমরা জেনে খুব খুশি হবে যে আমি সেই সময়ে পত্রিকায় সাহিত্য সম্পাদক হিসেবে যে বেতন পেতাম তার প্রায় পাঁচ গুণ বেশি আমার জোয়াতে ইনকাম ছিল। আমার এতই মানে ভাগ্য এত আমার ফেভার করত, আমার লাক আমাকে ফেভার করত যে আমার প্রচুর আমি ইনকাম করতাম। তো এইটা সাউন্ড ঠিকই বলেছে, প্রায় ১৫ বছর আমি এই জোয়া ছিল আমার জীবিকা।
আচ্ছা,
15 বছর এটা আমার, আমি এটাকে স্পোর্টস হিসাবে নেইনি।
আচ্ছা,
অনেকে আছেন তাস খেলেন, এটাকে স্পোর্টস স্পোর্টস হিসাবে
একটু সময়
পাস
করা।
আরেকটি খুব বড় বিষয় গ্যামলিং নিয়ে আমার জীবনে, সেটা হচ্ছে মানুষ সাধারণত কখন তাস খেলায় নিজেকে জড়ায়, ধরো 55-60 বছর বয়স হয়ে গেছে, অবসর জীবনে গিয়ে সময় কাটানোর জন্য একটু। আমি কিন্তু উল্টো, আমি একেবারে টকবগে তরুণ যৌবন কালটা আমি এই 15 বছর তাস খেলায় কাটিয়ে দিয়েছি। তাস খেলে সেটার দুইটা কারণ, একটা হলো প্রধান কারণ হলো জীবিকা, আর তার পাশাপাশি এই ধরো কিছু কিছু বিখ্যাত লেখক আছেন যারা এই, যেমন দস্তয়েভস্কি, দস্তয়েভস্কি প্রচন্ড জুয়ারি,
জুয়ারি,
তো উনি জুয়া খেলতেন কেন, যখনই জুয়া খেলে হেরে যেতেন তখন তার পয়সা নেই, বাধ্য হয়ে বাসায় গিয়ে লিখতে বসতেন।
আচ্ছা,
যে পাবলিশারের তো আছেই, পাবলিশার তো পেছনে ঘুরতেছে, কিন্তু উনি তো, তার তো সময় নাই, তার তো লেখালেখির চেয়ে জুয়া খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে, কিন্তু লেখালেখিটা তখনই গুরুত্বপূর্ণ হয় যখন তিনি জুয়ায় নিঃস্ব হয়ে যান, জুয়া খেলে তখন গিয়ে লিখতে বসেন। তাহলে দেখো জুয়ার একটা পজিটিভ দিকও কিন্তু আছে, এটা তাকে প্রেমিকার মতো বাধ্য করছে এই লেখালেখির জগতে যেতে। এবং দস্তয়েভস্কির অনেক লেখা হতোই না এই এই জুয়া না খেললে।
হেলাল ভাই বিষয়টা একদম কিন্তু আলাদা, আমরা যেটা আপনার ক্ষেত্রে পেলাম যে আপনি জুয়ায়,
হ্যাঁ, মানুষ কিন্তু জুয়া খেলা ছাড়তে পারে না, সেটার মূল কারণ হল সে হারে, প্রতিটি মানুষ জুয়া খেলায় হারে, হেরে তখন সে ভাবে যে আগামীকালকে আমি এটা কাভার করব, আগামীকালকে এই যেটা কাভার করব। কিন্তু আমার বিষয়, আমার ভাগ্যটা একেবারে অন্যরকম। আমি, আমাকে তোমরা বলতে পারো যে আমি বিজয়ের ক্লান্তিতে
ছেড়ে দিয়েছেন,
বিজয়ের ক্লান্তিতে ছেড়ে দিয়েছেন।
আচ্ছা, আপনি দিনে কখন খেলতেন আপনার সন্ধ্যা?
না না না, আমি তো, আমাদের, আমরা খেলতাম ধরো দুপুর থেকে, দুপুর 1টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত, এই 7-8 ঘন্টা একেবারে পৃথিবীর আর কোনো কিছুর খেয়াল থাকতো না।
কোথায় এটা,
কোথায়? ওই যে তারিখ জানতে যাচ্ছে,
আমার প্রেস ক্লাবে।
আচ্ছা,
প্রেস ক্লাবে কার্ড রুম আছে, কার্ড রুম আছে, প্রত্যেক ক্লাবেই কার্ড রুম আছে।
আপনাদের সেই জুয়ার আড্ডায় কি কোন কবিরা আসতেন নাকি?
হ্যাঁ, অনেক কবি তো, এই যে আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, এরা তো।
গুন্দার সাথে আপনার সম্পর্কের কথা আমরা একটু জানি, যে গুন্দার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল।
আমার কবি জীবনের শ্রেষ্ঠ বন্ধু নির্মলেন্দু। এটা দুটো কারণ, একটা হলো যে তার এবং আমার বাড়ি নেত্রকোনায়, ফলে আমি আমার স্কুল জীবন থেকেই তার সঙ্গে পরিচিত, আর এমনি ব্যক্তিগত জীবনেও আমার মতোই গুন্দাও তার শৈশবেই মাকে হারান, এটা একটা বড় বিষয়ে আমাকে টাচ করত, খুব আমাকে আন্দোলিত করত, এই এই দুঃখটা আমাদের কমন ছিল। আর আমি যখন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যখন আমি লেখালেখি শুরু করলাম, তখন আমাদের তিনজন, আমরা তিনজন, নির্মলেন্দু গুণ, আবুল হাসান এবং আমি, আমরা তিনজন প্রায় সব সময় একসঙ্গে চলাফেরা করতাম। আমাদের বিভিন্ন ঘাটে, আঘাটায়, শুধু ঘাটে না আঘাটায়ও,
আঘাটাগুলো,
আঘাটায় আমাদের যাতায়াত এই একসঙ্গে হতো। আরেকটি বড় কারণ ছিল, আমি খোলাখুলি বলি, আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমি হলে থাকতাম, আমার একটা রুম ছিল, তাদের যে থাকার জায়গা অনেক সময় থাকতো না রাত্রি যাপনের, তো ওই হলে আমার রুমে অধিকাংশ সময় গুন্দা এবং হাসান রাত্রি যাপন করত। সেটাও আমাদের এই নৈকট্যের বা সখের একটা বড় কারণ ছিল। আমরা কিন্তু কবিতার জন্য খুব কষ্ট করেছি, মানে কিছু কষ্ট নিজেরা মানে না করলেও চলতো, কেন জানি হয়ে গেছে, আর কিছু কষ্ট বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য, কারোরই বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল না, ফলে অর্থাভাব একটা নিত্য সঙ্গী ছিল। এইসব আমার চেয়েও বেশি কষ্ট করেছে আবুল হাসান নির্মলেন্দু গুণ। আমি তো কিভাবে যেন একটু ফাঁকে 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 একটু আরামের মধ্যে দিয়েই জীবন অতিক্রম করে ফেলেছি। তো এই সবকিছুই কিন্তু শুধু কবিতার জন্য। এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমাদের কোনো টাকা পয়সা উপার্জনের লক্ষ্য ছিল না, কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না, মানে রাষ্ট্রীয় কোনো দখল বা জবরদখল বা ভোগ করার বিষয় ছিল না। নিছক কবিতার প্রেমে পড়ে এই এই জীবন আমরা বেছে নিয়েছিলাম।
জুয়াকে আপনাকে আসলে কবিতা থেকে দূরে সরিয়ে দিয়েছিল কিনা ওই সময়টাতে?
এক ধরনের দূরত্ব তৈরি করেছিল, কারণ এটা মারাত্মক নেশা। এই এটা আমার এমনও হয়েছে, আর তুমি জানো তখন তো আমার একেবারে মানে বয়সও কম, আমার এমনও হয়েছে আমি আমার কাছে হয়তো অনেক বান্ধবীরা গিয়েছে, আমি তাদেরকে গেস্ট রুমে বসিয়ে রেখে আমি তো জুয়া খেলছি, এবং আমি ক্লাবের একজন বেয়ারারকে আলাদা কিছু টাকা দিতাম, তার দায়িত্ব ছিল ওই গেস্ট রুমে আমার যে বান্ধবীরা বসা আছে তাদেরকে আপ্যায়ন করা, এটা তার দায়িত্ব।
তার মানে মানে প্রিয়ার সান্নিধ্যের চেয়েও জুয়া আপনার কাছে তখন খুব গুরুত্বপূর্ণ ছিল।
এবং মেয়েরা এই জিনিসটা খুব অপছন্দ করে, যখন তারা দেখে যে তাকে অবহেলা করছে তারা কিন্তু আমার খুব পছন্দের দুজন বা তিনজন বান্ধবী যাদের সঙ্গে আমার সম্পর্ক তারা বিচ্ছিন্ন করেছে, তারা আমার সঙ্গে এই কারণে যে তারা যখন যায় আমার কাছে আমি তাদেরকে বসিয়ে রাখি, বেয়ারার তাদের আদর আপ্যায়ন করে আমি তাস খেলায় মগ্ন থাকি, ওই মাঝে মাঝে উঠে এসে হ্যাঁ হাই হ্যালো এইটুকু বলে চলে যাওয়া। তো এইটা অবহেলা মানে এই অবহেলা নারী সহ্য করে না, তো খুবই মারাত্মক নেশা, তাসের নেশা বড় মারাত্মক নেশা। এটা আমি আমাকে আমার জন্য কবিতার ক্ষতি কিছু করেছে, আবার আমি অনেক উপকরণ আহরণও করেছি, কবিতার অনেক উপকরণ আহরণও করেছি।
আচ্ছা, ওই সময়টা থেকে আপনি কোনো কবিতাই লিখেননি?
লিখেছি লিখেছি, ধরো তুমি দেখবে যে জলে আগুন জলে বইয়ে আমার তো প্রত্যেকটা কবিতার নিচে রচনাকাল দেয়া আছে, সেখানে দেখবে আশির দশকে অনেক কবিতা আছে, অনেকগুলি কবিতা আছে। তো তখন তো আমি জুয়া খেলায় ব্যাপৃত, তো কবিতা লিখেছি কবিতা লিখেছি, কিন্তু অনেকটা সময় চলে গেছে, ওই 15 বছর তো অনেক লম্বা সময়।
আমি বলতে চাচ্ছি আসলে ওই 15 বছর সময়টা থেকে আপনার কোনো কবিতাই লেখা হয়নি?
হ্যাঁ হয়েছে।
কবিতাগুলো কি এখনো সংগৃহীত আছে?
না, কিছু কবিতা তো বইই আছে, আর বাকি কবিতাগুলি তো আমি যেহেতু আর কোনো বই করিনি, বা করলেও ওই ওই কবিতাগুলি হয়তো আর ওই বইয়ে যাবে না।
তাহলে আমরা আশা করি সামনে আপনার কবিতার বই।
হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রস্তুতি সেইটাই নিচ্ছি, আমার দ্বিতীয় কাব্য গ্রন্থটা, আমার পরময়ও তো ঘনিয়ে এসছে, দিন ঘনিয়ে এসছে, এটাই তো স্বাভাবিক বৈজ্ঞানিক সত্য, এটা মেনে নিতে হবে, ফলে যত দ্রুত সম্ভব দ্বিতীয় বইটির কাজ আমি হাতে নিতে চাই।
ওকে শান্ত,
আমরা আসলে আরেকটু জানতে চাচ্ছিলাম যে হেলাল ভাই, দ্বিতীয় বইয়েরটা আমরা খুবই মানে মনে প্রাণে চাচ্ছি আপনি দ্রুত সেটা মানে আসুক বাজারে, যাতে আপনার পাঠকরা সেটা নিতে পারে। কিন্তু এই যে পাঠকের এত এত ভালোবাসা আপনার, আমরা দেখছি এই অনুষ্ঠানে অনেকে আপনার সম্পর্কে জানতে চাচ্ছে, তারা নিশ্চয়ই আপনার কবিতাকে ভালোবেসেই এইসব,
তো
এত প্রাপ্তির পরেও আপনি কবিতা থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন দীর্ঘদিন, আপনার কি মনে হতো ওই সময়টা? আপনি এর আগে বিভিন্ন সময় আপনি লিখেছেন বা বলেছেন যে আপনার এই সময় আত্মহত্যা করতে ইচ্ছে হতো কখনো কখনো, এরকম কি ঘটনা কখনো মনে হয়েছে আসলে?
হ্যাঁ, আমি কিন্তু জীবনে একাধিকবার আত্মহননের চেষ্টা করেছি, এবং তোমরা শুনে খুব খুশি হবে যে আমাকে ওই আত্মহননের পথ থেকে ফিরিয়ে এনেছে এই কবিতার বইটি যে জলে আগুন জ্বলে। এই বইটির কথা মনে করি যে যে আমার 56টি কবিতা, ওই যে তুমি তখন বলছিলে যে 56টি কবিতা দিয়ে যদি আমি এত মানুষকে আকৃষ্ট করে থাকতে পারি, এত মানুষের ভালোবাসা পেতে পারি, তাহলে ঠিক আছে, কিছু অভিমান কিছু অপ্রাপ্তি থাকবেই, প্রত্যেকের জীবনেই থাকে। এটা নিয়ে আমি আত্মহননের পথে যাওয়াটা বোধ হয় ঠিক
না, কিন্তু মানে আত্মহত্যা কেন করতে
চেয়েছিলেন?
এবং
আমরা জানি যে আপনি আত্মহত্যা করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, সেটা কেন, কিভাবে?
সেটা কিছু অভিমান কিছু মানে তো প্রত্যেকেরই থাকে, ভালোবাসা পেয়েছি, তার মধ্যেও অপ্রাপ্তির বিষয়টিও তো আছে। আর এটা একটা অদ্ভুত, মানে আমি নিজেও ঠিক এটাকে মানে বিশ্লেষণ করে আমি এটাকে, আমি যখন পরে নিজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি, নিজের উপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছি, আমি নিজেও বিশ্লেষণ করেছি বা আমি বুঝতে চেষ্টা করেছি যে কেন এটা হলো, এবং অপার আনন্দ পেয়েছি এই ভেবে যে আমি যে ফিরে আসতে পারলাম ওই পথ থেকে। এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার, আমি ঠিক বোঝাতে পারবো না।
আচ্ছা, না ওই কারণটার মধ্যে কি আপনার জীবনের কারণে নাকি ভালোবাসার কারণে সবকিছু, নাকি আপনার লেখালেখি আপনি সবকিছু মিলে?
জীবনেরও কারণ আছে, জীবন বিমুখতারও কারণ আছে।
আচ্ছা,
ওই দুটার সংমিশ্রণই এই
এই প্রসঙ্গে আমার একটা খুব জানার ইচ্ছা হয় লাল ভাই, এই যে সৃষ্টিশীল মানুষ যারা, তাদের এই আত্মহত্যা প্রবণতাটা কেন জাগে? যেমন আর্নেস্ট হেমিংওয়ে, মায়াকোভস্কি, এরকম এত জনপ্রিয় লেখকরা, আপনার মতো একজন এত জনপ্রিয় একজন কবি, সেও আত্মহত্যা করতে চেয়েছিল, আর আর্নেস্ট হেমিংওয়ে, মায়াকোভস্কি তো আত্মহত্যাই করলো, কেন এই সৃষ্টিশীল মানুষদের মধ্যে, দস্তয়েভস্কি, হ্যাঁ, এই সৃষ্টিশীল মানুষরা কেন আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে?
এটা ওই যে বললাম যে এটা খুব মিস্টেরিয়াস একটা, ওই যে জীবনানন্দ দাশের কবিতা পড়েছ না 8 বছর আগে, অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় মানুষের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে, ওই ক্লান্তি যখন ভর করে ভেতরে, তখন আর্নেস্ট হেমিংওয়ে বলো, আর দস্তয়েভস্কি বলো, আর হেলাল হাফিজ বলো,
আর কণ্ঠ বলা যায় না,
কারো আর দাঁড়াবার শক্তি থাকে না।
আপনার ক্ষেত্রে বয়সটা, আপনার তখন বয়সটা কত, মানে কোন বয়সে আপনার এই ব্যাপারটা হয়েছিল?
এই তো এই নিবৃত, তখন আমার যে জলে আগুন জ্বলে বেরিয়ে খ্যাতি ট্যাতি হয়ে গেছে, খ্যাতি হয়ে গেছে,
ওরকম অবস্থা আপনার আত্মহত্যা করার?
হ্যাঁ, ওই যে
আচ্ছা,
জীবানন্দ দাস খুব সুন্দর বলে দিয়েছেন, অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয়ে আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে, আমাকেও সেই ক্লান্তি পেয়েছিল।
যখন ধরেন আপনি নিষিদ্ধ সম্পাদকীয়র মতো যখন কবিতা লেখেন, তরুণদেরকে আপনি উৎসাহিত করেন যে এইভাবে যুদ্ধে যাওয়ার, মিছিলে যাওয়ার, ওই সময় তখন আপনার মনে হলো না যে আমি যাদেরকে এরকম স্বপ্ন দেখাই আমার মধ্যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না?
হয়েছে, মনে হয়েছে বলেই তো আমি ফিরে এসেছি। হয়নি যে তা নয়, নিশ্চয়ই হয়েছে, কিন্তু মানুষের চেয়ে অদ্ভুত কোন প্রাণী তো আর নাই এই পৃথিবীতে, এত বৈপরীত্য তার মধ্যে, সেই জন্যই মানুষ অপার আগ্রহের একটি বিষয়। মানুষের প্রত্যেক মানুষের ভেতরেই অসম্ভব একটা বৈপরীত্যের চিত্র আমরা লক্ষ্য করি,
দেখা যায়।
এই যে শাওন বলল আর্নেস্ট হেমিংওয়ে, তুমি চিন্তা করো যে মানুষটি দি ওল্ড ম্যান এন্ড দ্য সি উপন্যাস লিখেছেন, সেই মানুষটি নিজে আত্মহত্যা করেছেন, এটা ভাবা যায়? এটা মেলানো যায় না, এটা মেলানোই যায় না, যে সেই দি ওল্ড ম্যান ইন দ্য সিতে যে সমুদ্রে একটি বৃদ্ধ মানুষ, হ্যাঁ, সে যুদ্ধ করে কত পরিশ্রম করে সে বিজয় নিয়ে ফিরে আসলো।
তারপর দস্তয়েভস্কির কথা বললেন, যে
দস্তয়েভস্কি দেখো তার মতো এরকম একজন মানুষ পরাজিত হলেন, নিজের কাছেই নিজে পরাজিত হলেন, এটাও এক ধরনের রোমান্টিসিজম আমি বলবো, এক ধরনের একটা অদ্ভুত মানে বিষয় আর কি। এটা তো আমি হয়তো আত্মহননের পথে গিয়েছিও কবিতার জন্য, আবার আমাকে ফিরিয়েও এনেছে কবিতা, এটা একটা অদ্ভুত ব্যাপার।
চল্লিশের উপর হয়ে গেছে মানে তিরিশ থেকে চল্লিশের মধ্যে
এটা এই জাজলে আগুন জ্বলে বেরোনোর আগেও একবার হয়েছে, এবং এই জেজলে আগুন জ্বলে বেরিয়ে যে ব্যাপক ভাবে সমাদৃত হলো মানুষের কাছে, তারপরেও একবার,
মানে দুইটা জিনিস আসলে মিলানো খুব কঠিন,
মেলানো
অখ্যাত তখনও হয়েছিল, বিখ্যাত হওয়ার পর হয়েছিল, এবং মানুষের জীবন কিংবা মানুষ আসলে এমন রহস্যময় সবসময়। ওকে, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো, তারপর ফিরে আসছি। আর ফেসবুকে আপনারা গেলে কবি হেলাল হাফিজের ছবি রয়েছে, আপনারা সেখানে লাইক দিতে পারেন এবং কমেন্টস করতে পারেন কবিকে কোনো প্রশ্ন করতে চাইলে। এবং অন্ধকারের গল্পে আমরা এবারের পর্বটা একটু অন্যভাবে সাজিয়েছি, আমরা কবি হেলাল হাফিজের কথা শুনছি, এবং খুবই জনপ্রিয় একজন কবি, এবং তার কবিতাগুলো আপনি পড়লে বুঝতে পারেন যে প্রতির এক একটা কবিতার চেয়ে এক একটা কবিতা জনপ্রিয়। আমরা একটু আগে ফেরিওয়ালা শুনলাম, নিষিদ্ধ সম্পাদকীয়, আরো অনেক কবিতা শুনবো। তা ফেসবুকে আমাদের সাথে কবিকে প্রশ্ন করতে পারেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আর SMS করতে পারেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখবেন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর যা বলতে চান লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বার। আর ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। এবং চিন্তাই করা যায় না যে কবি হেলাল হাফিজের মতো মানুষ আমাদের একটা বই লেখার পর 26 বছর হারিয়েছিল। এই কবিও অনেকবার অসংখ্যবার সে আত্মহত্যা করতে চেয়েছিল। আমরা আসলে তার অন্ধকারের গল্প বলতে এই গল্পগুলো শুনতে যাচ্ছিলাম যে কেন আত্মহত্যা করতে চেয়েছিল। এখনো আমরা দেখি যে মানুষজন, যে এত বিখ্যাত একজন মানুষ আত্মহত্যা করতে চেয়েছিল, অনেক কিছু বুঝে বললেন। তিনি জুয়া খেলে জীবিকা নির্বাহ করেছেন, নিজেকে বাজিয়ে রেখেছেন, এবং কবি বলেই হয়তো নির্দ্বিধায় বুকের এত সাহস আছে যে সবার সামনে বলে ফেললেন, এবং অনেক কিছু হয়তো বলছে না কিছু বলছেন, কিন্তু তারপরও অনেক কথাই কিন্তু সাহসিকতার সাথে বলছে। অনেক বড় মাপের, অনেক উঁচু মনের একজন মানুষ, যে কিনা মানে স্যালুট দিতে হয় যে এরকম আমি জুয়া খেলে কাটিয়ে দিয়েছি এরকম। তা সবকিছু আসলে এগুলো হচ্ছে গল্প, যেগুলো দিয়ে আপনাকে উৎসাহিত করা না, কবি কিভাবে করেছিলেন এবং তার খারাপ দিকগুলো বলছে, এবং আমরা এগুলো নিয়ে আরো অনেক কথা বলবো। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি। ফেসবুকে আমরা রয়েছি, আবারও বলছি facebook.com/dhakafm90.4। আর SMS করতে থাকুন, আপনাদের কমেন্টস SMS সবগুলোই পড়বো, এবং অনেকগুলো পড়েছি আমি। এরপরে এসে কবিকে আরো প্রশ্নগুলো রয়েছে, অনেকগুলো দেখতে পাচ্ছি আমি, এগুলো করছি। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি।
This track was downloaded from fusionbd.com.
ওকে, আপনারা শুনছেন ঢাকা FM, এবং সেই সাথে চলছে অন্ধকারের গল্প, এবং আজকে আমাদের অতিথি কবি হেলাল হাফিজ, অনেক জনপ্রিয়, এটার বলার কিছু নেই। কবি হেলাল হাফিজের আমরা জীবনের কাহিনীগুলো শুনছিলাম, এবং যেটা বলছিলাম যে অন্ধকারের গল্প হঠাৎ করে আজকে আমাদের প্রোগ্রামটা একটু অন্যভাবে আমরা করছি, এটার কারণটা হচ্ছে যে আমাদের জীবনেও কিন্তু অনেক অন্ধকারের গল্প রয়েছে ব্যক্তিগত, বা আপনিও আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন আপনার জীবনে যদি কোনো অন্ধকারের গল্প থাকে। এবং আমরা কবি হেলাল হাফিজকে আজকে নিয়ে এসেছি, যে এত জনপ্রিয় একটা মানুষ, তার জীবনেও কিন্তু অনেক কষ্ট রয়েছে এবং সে অসংখ্যবার আত্মহত্যা করতে গিয়েছিল, তারপর ফিরে আসছে এবং যখন খ্যাতির একদম চূড়ান্ত পর্যায়ে ছিল তখনও কিন্তু সে আত্মহত্যা করতে চেয়েছিল, আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম। তারপর 15 বছর জুয়া খেলে জীবিকা নির্বাহ করা, এটাও কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার। নানা রকম বৈচিত্র্য রয়েছে তার জীবনে, আমরা আসলে এই কথাগুলোই শুনছিলাম। ওকে, কবির কাছে অনেক প্রশ্ন রিয়াজ আমাদের সাথে লেগেছে, কোন কবিতা লিখতে হলে কবির কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত তরুণ একজন কবি যেহেতু আপনাকে পেয়েছে জানতে যাচ্ছে।
কবিতার জন্য কবি যদি নিজে প্রস্তুত থাকেন, এটার জন্য কোন ক্লাসে শিক্ষাদান সম্ভব নয়।
আচ্ছা আচ্ছা,
এটা এমন, এটা আসলে ভেতরে এই স্কুলটা নিয়েই জন্মগ্রহণ করতে হয়।
আচ্ছা,
মূল বিষয়টা ওইখানে। তারপর হচ্ছে কিছু ব্যাকরণ তো সবকিছুরই আছে, কিছু অঙ্ক সবকিছুরই আছে, সেটা রপ্ত করতে হবে, অনুশীলন করতে হবে। আর কবি যে কোনো বিষয়কে তার কবিতার বিষয় করে তুলতে পারেন। যিনি যত বড় কবি, যিনি যত শক্তিশালী কবি, তিনি যে কোনো বিষয়কে তার কবিতার বিষয় করে তুলতে পারেন। এটার কোন ধারাবাধার নিয়ম নেই, এটা যে শুধু প্রেম হতে হবে তা নয়, শুধু বিরহ হতে হবে তা নয়, শুধু দ্রোহ হতে হবে তা নয়। এই অনেক তুচ্ছ বিষয়েও কবিতার অনুপ্রেরণা দিতে পারে।
হারুন আমাদের সাথে জয়েন করেছে, আমার ধারণা এরকম যে বিয়ে করলে হয়তো লেখালেখি আর করতে পারবো না, আমিও কবি হেলাল হাফিজকে ফলো করতে চাই।
না না, কেন, একার জীবন কিন্তু যে খুব সুখকর তা নয়। কিন্তু
এটা কি আমরা এরকম বলতে পারি যে মানে ওই যে নদীর এপারে থাকলে বলা যে ওই পারে সুখ?
না না ভাই হারুন, তুমি বিয়ে করো, আমাদেরকে দাওয়াত করো, আমরা যাব।
তারপর আমাদের সাথে মামুন রেজা জয়েন করেছে, একটা প্রশ্ন, আপনি কেন 25 বছর আড়ালে ছিলেন? আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম,
আমরা এটা আগেও বলেছি, ইতিমধ্যে বলেছি, এটা ওই এক ধরনের কিছু অভিমান, কিছু নিজেকে যাচাই করে নেয়া যে মৃত্যুর পর কি দাঁড়াবে অবস্থাটা, এটা জীবদ্দশায় একটু জেনে গেলাম আর কি। জীবদ্দশায় জেনে গেলাম যে আমার মরণের পরে একেবারে হয়তো হারিয়ে যাব না।
এই প্রসঙ্গে একটা জিনিস হেলাল ভাই, দেখবেন যে আমাদের অনেক কবি জীবনানন্দ দাশের মতো অনেক বিখ্যাত কবিও কিন্তু জীবদ্দশায় খ্যাতি পান না।
হ্যাঁ, এটা সাহিত্যে অসংখ্য নজির আছে, দুই ধরনের নজির আছে। এক ধরনের হলো যে জীবদ্দশায় তারা অবহেলিত, কিন্তু 40-50 বছর বা 100 বছর পরে তাদের পুনরুত্থান হয় এবং তখন তাদের খ্যাতি আকাশচুম্বী হয়ে যায়। আবার উল্টো দিকও আছে, সমকালে খুব নন্দিত, খুবই জনপ্রিয়, কিন্তু সময়ের স্রোতে দেখা যায় তারা টিকে থাকেন না, হারিয়ে যান। দুইটাই আছে। তো এখন আমার কপালে কি আছে জানি না আমি, ওইটা একটু একটু বাজিয়ে দেখতে চাইলাম আর কি, জীবদ্দশায়, ওইটাই আমি বলতে চেয়েছি।
আচ্ছা, মিজান একটা কবিতা লিখে পাঠিয়েছে, আপনার পৃথক পাহাড় থেকে কিছু লিখে পাঠিয়েছিল, অনেক সুন্দর একটা কবিতা, তা আমি একটু পড়ে দিচ্ছি। এটা, আমি আর কতটুকু পারি, কতটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতটুকু তোমায় মানায়, ওইটুকু নিয়ে তুমি বড় হও, বড় হতে হতে কিছু নত হও, নত হতে হতে হবে পৃথক পাহাড়, মাটিও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ, আমি আর কতটুকু পারি, এর বেশি পারেনি মানুষ। এটা কখন লিখেছেন পৃথক পাহাড়ের, এটা মনে আছে?
এইটা ওই বইয়ের এইটাতে নাই, যে জলে আগুন জ্বলেতে আছে তারিখটা, রচনাকাল যে জলে আগুন জ্বলেতে আছে। একটু দেখো তো শাওন রচনাকালটা।
আচ্ছা, তারপর আসলাম আমাদের সাথে রয়েছে উত্তরা থেকে, থ্যাংক ইউ ঢাকা FM কে, খুব ভালো লাগছে আমাদের প্রিয় মানুষটিকে আনার জন্য, আমরা তার কথা শুনছি। আচ্ছা, ওকে, আপনাকে শুভেচ্ছা জানিয়েছে।
আমিও তাকে শুভেচ্ছা জানালাম।
আচ্ছা, তারপর বাংলাদেশের আইনস্টাইন, আপনি 2014 বাংলা একাডেমি লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনাকে অভিনন্দন। আপনি এই পুরস্কার নিয়ে কিছু বলতে চান?
পুরস্কারের জন্য কবিতা লিখিনি,
এটা অবশ্যই।
হ্যাঁ, আবার পুরস্কার, আমিও তো রক্ত মাংসের মানুষ, এই পুরস্কার নিশ্চয়ই আমাকে আনন্দ দিয়েছে, এই বিষয়ে সন্দেহ নাই। আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কি দ্বিতীয়বারের মতো বাংলা একাডেমি পুরস্কার পেলেন কিনা।
আচ্ছা,
এটা কেন করেছেন তারা, তাদের মনে হয়তো হয়েছে যে তাহলে কি এই পুরস্কারটা আমার আরো অনেক আগেই পাওয়ার কথা ছিল বা উচিত ছিল, এই ধরনের হতে পারে আর কি। যাই হোক, এগুলি কোনো বিবেচ্য বিষয় না, এগুলি যত কম আলোচনা করা যায়
ততই
ভালো, ততই ভালো।
এইটা
হেলাল ভাইয়ের পৃথক পাহাড় কবিতাটির এখানে সালটা আছে যে 9 তারিখ 9 অক্টোবর 1980 সালে লেখা। তো মুকুল ভাই জানতে চাচ্ছিলেন যে এটা লেখার পিছনে কোনো গল্প আছে কিনা।
গল্প মানে কি, এই যে মানুষ যখন একটু আস্তে আস্তে একটু খ্যাতির দিকে যেতে থাকে, অধিকাংশ মানুষ এটা হজম করতে পারে না।
আচ্ছা,
বুঝতে পেরেছো? অধিকাংশ মানুষের এটা বদহজম হয়, বেকারগ্রস্ত হয়ে পড়ে মানুষ খ্যাতিতে। আমি ঠিক এইটাকে, এটার বিপরীত দিকটা আমি তুলে ধরতে চেয়েছি। আমিও যখন দেখলাম যে বেশ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি, এক ধরনের অহংকার যেন আমাকে পেয়ে না বসে, সে আমি খুব সচেতন ছিলাম এই ব্যাপারে সব সময়। এবং আমি যত আমার নাম মানুষের কাছে পৌঁছেছে, আমি তত নিজেকে ছোট করে এনেছি, বিনীত করে এনেছি। আমার মনে হয় প্রত্যেকেরই এই জিনিসটা মনে এবং মগজে রাখা উচিত, যে যে জন্য আমি এই যে পৃথক পাহাড়ে বলেছি যে
নত হও, কথা
নত হও,
বড় হতে হতে কিছু নত হও,
নত হও,
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
বা মাটিও মানুষ পাবে।
নুসরাত জাহান আমাদের সাথে জয়েন করেছে। স্যার, আমি আপনার কষ্ট কবিতা খুব ভালোবাসি। আচ্ছা, আপনাকে আচ্ছা দোয়া একটা কবিতা বলবেন। আচ্ছা, আপনার কণ্ঠে একটা কবিতা শুনতে যাচ্ছ, আমরা কিন্তু শুনেছি কিছু এবং আমাদের সাথেই থাকুন, আমরা শুনবো কবির কণ্ঠে আরো কিছু কবিতা। রাজ কারণবাজার থেকে আমাদের সাথে জয়েন করেছে। কি ভালোবাসাকে আমি ঘৃণা করি না, কিন্তু যে ভালোবাসা পায় তাকে আমি ঘৃণা করি। আচ্ছা, ওকে, আপনার কথাটা পুরো পরিপূর্ণ না, ভালোবাসার আক্ষেপ থেকে কিছু বলছে, তার হয়তো প্রিয়জনের সাথে কিছু হয়েছে। ওকে, তারপর আমাদের সাথে জয়েন করেছিল আদনান, আদনান শুভেচ্ছা জানিয়েছে কবিকে। তারপর জাহাঙ্গীর আলম বিক্রমপুর থেকে, আজকে প্রথম শুনছি ঢাকা এফএম কে, অনেক ধন্যবাদ। এবং কবি হেলাল হাফিজকে অনেক অনেক শুভকামনা রইল, তার কবিতা আমার খুব ভালো লাগে, আপনাকে অনেক ধন্যবাদ। শাখাওয়াত হোসেন আমাদের সাথে নেত্রকোনা থেকে জয়েন করেছে। আপনি এখন কোথায় থাকেন? আপনাকে দেখার অনেক শখ তার, আপনার নেত্রকোনার মানুষ, এখন কোথায় আছেন জানতে চেয়েছে।
আমি তো ঢাকায় থাকি, আর নেত্রকোনা তো খুব কম যাওয়া হয়, তো আমি আমারও খুব ইচ্ছে যত দ্রুত সম্ভব একবার নেত্রকোনা যাব। এই প্রজন্মের ছেলেমেয়েরা তো আমাকে প্রায় কখনোই কাছে পায় না, আমার তো এটা একটা দায়িত্বও বটে। হ্যাঁ, যে আমার পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে একটু যোগাযোগ রাখা, তাদের তো আগ্রহ হতেই পারে নানা বিষয়ে। আমি যাব, নেত্রকোনা যাব। হ্যাঁ, নেত্রকোনার জন্য কাঁদি প্রতি রাতেই। আমি যাব, নেত্রকোনা যাব।
ওকে শাখাওয়াত, আপনার কবির সাথে দেখা হয়ে যাবে। ওকে, তারপর আসলাম আমাদের সাথে রয়েছিল, খুবই ভালো লাগছে জেনে খুশি হলাম। নূর নবগঞ্জ থেকে কবির কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, সাহিত্য কি জীবনের, সাহিত্যে জীবনের সংজ্ঞাটা কি হতে পারে?
জীবনের সংজ্ঞা জীবনেই বলে দেবে, জীবনেই বলে দেবে জীবনের সংজ্ঞা। সাহিত্য পড়ে যদি তুমি আহরণ করতে পারো সেটা আরো ভালো। সাহিত্যে মানে কবিতায়, উপন্যাসে, সাহিত্যের সব শাখাই এর প্রতিচ্ছবি আছে, কিন্তু শেষ কথা জীবনেই বলে দেবে।
ওকে, আমরা কবির একটা কবিতা শুনে আমরা ফিরে আসছি, আমরা প্রস্থান কবিতাটা একটু শুনবো। আমরা একটা প্রস্থান কবিতাটা আমরা একটু শোনাতে চাই লিসেনারদেরকে।
এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও এত বিকেলে মেলায় কেনা খেয়ালি তাল পাখাটা খুব নিষিদ্ধে তোমার হাতে কেমন আছে, পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী, পত্র দিও পত্র দিও, আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই, গিয়ে থাকলে আমার গেছে কার তাতে কি, আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি, নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে,
শুনছেন ঢাকা এফ এম স্টুডিও হইতে রাত 12:50 এবং আজকে অন্ধকারের গল্পে আমাদের অতিথি হচ্ছে আমাদের সবার প্রিয় কবি হেলাল হাফিজ। ওকে, আমাদের ফেসবুকে অনেকেই অনেক কমেন্টস করেছিল, এর মধ্যে একটা কমেন্টস নাপোলিয়নে আনোয়ার ইকবাল ভার্জিনিয়া ইউএসএ থেকে আমাদের শুনছে, ইন্টারনেটে শুনছি আমার ভীষণ প্রিয় একজন কবির নিজের কথা, এনজয়িং ইট গ্রেটলি, এভরি সেন্টেন্স কামিং আউট অফ হিজ মাউথ ইজ লাইক এ লাইন ফ্রম এ পোয়েট্রি, ফ্যান্স লাইক আস আর সো হ্যাপি দ্যাট ইট ডিসাইড did not to take his life and stay around, give us more, please 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 live long and give us more of your beautiful creation, je jole agun jole shudhu she jole amader tishna meteni, bhalo thakun dirghojibi hon,
oshongkho dhonnobad apnake, apnio dirghojibi hon karon apni joto din bajben joto beshi bajben ami toto bhalobasha pabo, এই স্বার্থটুকু আমি বিসর্জন দিতে চাই না।
রাহিল আমাদের সাথে জয়েন করেছে, কষ্ট না পেলে কি কবি হতে পারা যায় না কিংবা কবিতা লেখা যায় না?
যায়, যাবে না কেন? সুখও তো এক ধরনের কষ্টই, এই সুখের বিড়ম্বনায় কিন্তু আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, তখন আপনার মন চাইবে যে একটু যদি বেদনাকে উদ্দীত, তখন বেদনা দেওয়ার মানুষও পাবেন না, সেটা আরেক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবে।
আচ্ছা আচ্ছা, তারপর রাজেশ লিখেছে হেলাল হাফিজকে বলছি কিভাবে আত্মহত্যার পথ থেকে ফিরে এসেছেন জানতে চাই।
আত্মহত্যার পথ থেকে আমাকে ফিরিয়ে এনেছে ওই যে জ্বলে আগুন জ্বলে, এই কাব্যগ্রন্থে কাব্যগ্রন্থের কবিতাগুলোই আমাকে ফিরিয়ে এনেছে, মানুষের অপার ভালোবাসা আমাকে ওই আত্মহননের পথে আর যেতে দেয়নি।
আচ্ছা, ওই ওইখানেও কিন্তু একটা শব্দ ভালোবাসা,
ওখানেও একটি শব্দ ভালোবাসা, মানে ভালোবাসা ছাড়া আর এটা আমি চিন্তাই করতে পারি না যে মানব জীবন পেলাম অথচ ভালোবাসার চর্চা করলাম না, সেই ভালোবাসা একেবারে যে কানায় কানায় শুধু পেতেই হবে নট দ্যাট, মোটেও না, বিরহের আনন্দ তো অনেক বেশি আমার মনে হয় মানুষকে আলোড়িত করে আন্দোলিত করে, আমার এই গ্রন্থটি যে এত জনপ্রিয় হয়েছে এখানে দীর্ঘশ্বাস হাহাকার কান্না এর আধিক্যই বোধহয় একটি অন্যতম কারণ।
আচ্ছা, আল মাসুদ মঈন শেখ আমাদের সাথে আছে, স্যার কিছু
না বলা কথা একটু বলেই ফেলেন না, যে কথা কখনো বলেননি কাউকে। আমরা অনিয়ারে আমরা সব অপেক্ষায় আছি, আর হেলাল স্যার ইজ অলওয়েজ ইয়ং ম্যান, এবং কিছু একটা বলেই ফেলেন না আপনি যা বলেননি কখনো।
অনেক তো বললাম, অকথিত তো খুব কমই থাকলো, বাকিটুকু যে জলে আগুন জলের থেকে আহরণ করে নেবেন।
আচ্ছা, কবিতার কথাগুলো আসলে কবিতাই লিখেছে, এবং আমার মনে হয় যে অনেক বড় উদার মনের মানুষ দেখি বলে ফেলেছে, আত্মহত্যার কথা বলেছে আমাদেরকে, তারপর 15 বছর মানে জুয়া খেলেছে জীবন ধারণ করছে। আমার মনে হয় যে এটা কিন্তু কম না, মানে এরকম অকপটে স্বীকার করা, তো বলেই ফেলেছে অনেক কথা। আর কিছু আমার মনে হয় কবিতার বই থেকে, কবি যেটা বারবারই বলছে কবিতার বই থেকে জানতে। ওকে, আমরা মনে হয় যে একটা কবিতা শুনি আপনার কাছ থেকে।
হ্যাঁ, আমি একটা কবিতা পড়ি, আমার খুব প্রিয় কবিতা এটি। বাম হাত তোমাকে দিলাম, এই নাও বাম হাত তোমাকে দিলাম, একটু আদর করে রেখো চৈত্রে বসেখে খরার ঝড়ের রাত্রিতে, মমতায় সেবা ও শুশ্রূষা দিয়ে বুকে রেখো ঢেকে রেখো, দূর দিনে যত্ন নিয়েও সুখী হবে তোমার সন্তান, এই নাও বাম হাত তোমাকে দিলাম, অবরো কষ্টের হাত দেখো দেখো অনাদরে কিরকম শীর্ণ হয়েছে, ভুল আদরের ক্ষত সারা গায়ে লেপটে রয়েছে, পোড়া কপালের হাত মাটির মমতা চেয়ে সম্পদের সুষম বন্টন চেয়ে মানুষের ত্রাণ চেয়ে জন্মাবধি কপাল পুড়েছে, ওকে আর আহত করো না কষ্ট দিও না, ওর সুখে সুখী হবে তোমার সন্তান, কিছুই পারিনি দিতে এই নাও বাম হাত তোমাকে দিলাম।
বাহ, সাউন্ড কিছু বলতে চাচ্ছি মনে
হেলাল ভাই, খুবই সুন্দর একটা কবিতা, এমন সুন্দর কবিতা শোনার পর আসলে মানে শুনতে ইচ্ছা করে শুধু। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে আপনি ঢাকা শহরে আছেন, অনেক দিন হলো আপনি আছেন, অথচ আপনি এই শহরেও কোনো ঘর কিন্তু আপনার নেই, বাড়ি নেই, আপনি আছেন কোথায়, একটি হোটেলের কামরাতে। এই যে হোটেল জীবনে, হোটেল কেন বেছে নিলেন আপনি থাকার জন্য?
এটা ঠিক বেছে নেওয়া নয়, মানে এটা বাধ্যতামূলক হয়ে পড়েছে আমার জন্য। হোটেলের কিছু সুবিধা আছে, অসুবিধা যেমন আছে সুবিধাও আছে। আসলে নিঃসঙ্গতা আমার খুব প্রিয় বিষয়, প্রিয় জিনিস, আমি এটাকে খুব উপভোগ করি। এখন 20 জন মানুষের সঙ্গে একত্রে বসে থেকেও তুমি কিন্তু নিঃসঙ্গ হতে পারো, শুধু সংসার না করলেই যে একজন মানুষ নিঃসঙ্গ হবে তা নয়। একজন বিবাহিত মানুষ তার বিদুষী এবং রূপসী সহধর্মিনীর পাশে থেকেও নিঃসঙ্গ থাকতে পারে একজন মানুষ। কাজে এই নিঃসঙ্গতার জন্য কে বিবাহিত কে অবিবাহিত এটা বিষয় নয়, বিষয় হচ্ছে তার মন মানসিকতা। আর আসলে আমি আমার পুরোটা জীবনই আমি একটু আলাদা এবং একা থাকতে চেয়েছি, সেই থেকেই এই এই জীবনটা আমি নিয়ে।
এই যে নিঃসঙ্গতার ব্যাপারটা আপনি উপভোগ করেন, এটা আসলে কখন থেকে আপনি উপভোগ করা শুরু করেছেন?
এইটা আমার একেবারে শৈশব থেকেই, যখন আমি বুঝি না নিঃসঙ্গতা কি সেটা বুঝি না, তখন থেকেই এটা আমাকে ইয়ে করেছে, মানে আমি এটার প্রতি আকৃষ্ট হয়েছি। এটার মূল কারণ বোধ হয় ওই যে মাতৃহীনতার কারণে আমি শৈশব থেকেই এক ধরনের
মানে একা একা
একা একা ছন্ন ছাড়া জীবনের দিকে আমার জীবন প্রবাহিত হয়েছে। সেটা যত দিন গিয়েছে, যত বড় হয়েছি, মানে বুদ্ধি এবং বিশ্লেষণ করার ক্ষমতা যখন বেড়েছে, তখনও এটাকে আমি অতিক্রম করতে পারিনি, বরং এটা আরো বেড়েছে, এই আর কি।
হেলাল ভাই, আপনার নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার লাইনগুলো অনেকটা স্লোগানের মতো। আপনি যেন যৌবনের ধর্মটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবনের ধর্মটাকে আপনি যে যে চোখে আঙ্গুল দিয়ে নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা তুলে ধরলেন, এই কবিতাটা কিভাবে লেখা হলো?
সে তো এক অদ্ভুত গল্প, আমি আগেও বলেছি, তবু আজকে আবার বলি, তুমি জানতে চেয়েছ। এই এই মিডিয়ার তো শ্রোতা মানে অনেক বেশি এবং আলাদা শ্রোতা। এইটা হচ্ছে 1969 সনে আমি লিখেছিলাম। তখন তোমরা বুঝতে পারবে না গণ অভ্যুত্থান কি জিনিস, বোধ হয় তোমাদের জন্মই হয়নি তখনও। অসম্ভব এক গণ অভ্যুত্থান আমরা আমি এবং আমার সমকালীন অন্য কবিরাও, আমরা খুব ভাগ্যবান যে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই ভূখণ্ডের আমরা আমাদের একেবারে টকবগে যৌবনে আমরা দেখার সুযোগ হয়েছে, যার একটি হলো 69 গণ অভ্যুত্থান, আরেকটি হলো 71 মুক্তিযুদ্ধ। এগুলি আমাদের মন মানসিকতা, আমাদের সাহিত্য রচনা, কবিতা রচনায় এগুলি এই প্রভাবিত করেছে আমাদেরকে, আমাকেও করেছে, আমার সহযাত্রীদেরও করেছে। তো একদিন বিকেলে আমি পুরনো ঢাকার থেকে রিক্সা করে আমার হলের দিকে ফিরছি, বিশ্ববিদ্যালয়ের হলের দিকে। তো তখন তো ফুলবাড়িয়াতে হলো রেল স্টেশন, এখানে আসার পর দেখলাম ইপিআর, তৎকালীন পূর্ব পাকিস্তানের ইপিআর এবং মিছিলকারীদের মধ্যে, তখন 69 গণ অভ্যুত্থান তুঙ্গে একেবারে, ঢিলাঢিলি হচ্ছে এবং কিছু মিছিলকারীকে ইপিআর ধরে বেদম পেটাচ্ছে। তো আমি যে রিক্সায় বসা, আমার ঠিক পাশে এসে আরেকটা রিক্সা, খালি রিক্সা, ওটাতে যাত্রী নেই, মধ্যবয়স্ক একজন রিক্সাওয়ালা, তিনি রিক্সাটা দাঁড় করালেন আমার ঠিক আমার রিক্সার পাশে, এবং উনি ওই দেখলেন ওই যে মিছিলকারীদের পিটাচ্ছে পিপিআর, এটা দেখে কয়েক সেকেন্ডে উনি একটু কি যেন চিন্তা করে তারপর বললেন, ওই মিছিলকারীদের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন যে মার মার মার, মানে ইপিআর কে মার,
মারতে আছে
মার। এবং ওই বর্ণজ্ঞানহীন মানুষটি অদ্ভুত একটি বাক্য নিঃসৃত হলো তার কণ্ঠ দিয়ে, একেবারে অন্তর থেকে উচ্চারিত হলো তার এই কথা। ওই রিক্সাওয়ালাটি বললেন মার মার, আরে কোনো কোনো প্রেম আছে মার্ডার করাও জায়েজ, হুবহু এই কোনো কোনো প্রেম আছে মার্ডার করাও জায়েজ, মার ওদের। আমি একটু অব্যবস্থিত চিত্তে ছিলাম তখন, শব্দটা একটু কঠিন হয়ে গেল বোধ হয়, আসলে আমি একটু নেশাগ্রস্ত ছিলাম। ওই অবস্থায় ওই রিক্সা চালকের বাক্যটি আমার মন এবং মগজে এমন ভাবে প্রথিত হলো যে আমি একটা ঘোরের জগতে চলে গেলাম, এমনিতেই ঘোরের জগতে ছিলাম, আরো বেশি করে একটা ঘোরের জগতে চলে গেলাম। এই বাক্যটিকে, এই একটি মাত্র বাক্য হলো এই কবিতার উৎস।
আচ্ছা,
তার এই কথাটি আমি হুবহু না আনলেও প্রায় কাছাকাছি, কোন কোন প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়,
খুনি হতে হয়,
ওইটাই রিক্সাওয়ালা বলেছেন।
আচ্ছা,
যে মার ওদেরই, আরে কোন কোন প্রেম আছে মার্ডার করাও যায়।
বাহ, একটা
বুঝতে পারছি। তা আমি তারপর তো এই ঘোর নিয়ে এই কবিতাটা মানে এই আজকে হলে কিছু লিখি, আবার শরীফ মিয়ার ক্যান্টিনে বিশ্ববিদ্যালয়ে এসে কিছু লিখি, নিউ মার্কেটে আড্ডা মারতে যাই বিকেলে, সন্ধ্যায় হয়তো একটু গাঁজা খাবো কয়েকজন মিলে, তারপর ওই ঘোরের মধ্যে এই একটা মানে প্রায় এক মাসের মতো চলল এই প্রসেস।
আচ্ছা আচ্ছা,
তারপরে অনেক দীর্ঘ ছিল কবিতাটা, এই একটু সম্পাদনা করে এই বর্তমান যে শেপ আছে এই এটা দাঁড় করালাম।
আচ্ছা, আমার মনে হয় যে আপনার কণ্ঠে যদি একটু না শুনি এটা, তাহলে এটা পরিপূর্ণ হবে না।
নিষিদ্ধ সম্পাদক। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারই থাকে সংসার বিরাগী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার, শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে, কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে, কোন কোন প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়, যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান, উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
অসাধারণ। তারেক, কিছু বলতে চাচ্ছ কবি?
অসাধারণ কবিতা। এই কবিতা আসলে যুগোত্তীর্ণ কালোত্তীর্ণ যা বলে সবই বলা যায় ক্ষেত্রে। তো এই কবিতার উৎসর কথা যে শুনতে গিয়ে আমরা শুনতে পেলাম আপনি ওই সময় নেশাগ্রস্ত ছিলেন, আসলে ওই সময় আপনার নেশার ধরনটা কি ছিল, বা ওই সময় আপনাদের নেশার যে ব্যাপারটা বলেন গাঁজা খাওয়া কবিতা লেখা, এই যে গাঁজা খাওয়া কবিতা লেখা এই ব্যাপারটা আমরা জানতে পারি?
গাঁজা খাওয়াটা কিন্তু কবিতা লেখার জন্য জরুরি কোন বিষয় নয়, মোটেও না। এটা হলো এক ধরনের, তখন আমরা এক ধরনের উশৃঙ্খল জীবন যাপন করতাম, এটা সত্য, এটা অস্বীকার করে লাভ নাই।
সেই জীবনটা কেমন ছিল?
সেই জীবনটা এখন তো মনে হয় মানে অন্তত আমাদের কয়েকজনের জীবনে এটা কবিতার জন্য, কবিতা লেখার জন্য আমার মনে হয় ইতিবাচক ভাবে কাজে লেগেছে।
এই ব্যাপারটা আসলে আমরা জানতে
চাই, ইতিবাচক ভাবে কাজে লেগেছে। আর
এবং সেই সাথে আমার মনে হয় কবির সাথে বলতে পারি, অনেকেই হয়তো মনে করবে যে এরকম করলেই, কিন্তু তা কিন্তু না,
না না মোটেও না,
এটা কিন্তু ভুল,
এটা ভুল ভুল। আমার জীবনের, আমার না শুধু ধরো আমাদের সমসাময়িক আরো কয়েকজনের, হ্যাঁ আমাদের জীবনে কিছু জিনিস আছে যেগুলি কিন্তু মোটেও অনুসরণযোগ্য নয়। আমি আকুল আবেদন জানাবো আমার তরুণ প্রজন্মের ভাই বোনদের, যারা লেখালেখি করেন, যারা করেন না তাদেরও, তাদের কাছেও আমার আকুল আবেদন। প্রত্যেক মানুষেরই জীবনে কিছু ভালো দিক থাকে, কিছু মন্দ দিক থাকে, হ্যাঁ এগুলি কিন্তু মন্দ দিক,
আমরা যে অন্ধকারের
কথা, এগুলি কিন্তু মন্দ দিক, এগুলি মোটেও অনুসরণযোগ্য নয়। এবং আমার বিনীত আহ্বান আবেদন মিনতি কাকুতি মিনতি আপনাদের কাছে, আমার কবিতা যদি ভালোবাসেন তাহলে এইগুলিকে বাদ দিয়েই ভালোবাসবেন, এগুলি আমার জন্য আমি করেছি, কিন্তু এগুলি আপনাদের অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, কারোর এই অনুসরণ করার প্রয়োজন নেই।
ওকে লিসেন, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবো, তারপর ফিরে আসবো। এবং এরকম অসাধারণ গুণী একজন মানুষ আমাদের মাঝে আছেন, এবং এমন ভাবে কথাগুলো বলল, এবং সত্যি তাই অন্ধকারের গল্প আজকে ওনার জীবনের কথা বলছে, তার মানে এই নয় যে এগুলো অনুসরণ করা। আর আমি যদি একদম ব্যক্তিগতভাবে আমি মুকুল যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবাই কিন্তু হেলাল হাফিজ হতে পারে না। আর এরকম মানুষ হওয়া এটা অন্যরকম একটা ব্যাপার, তা কখনোই আমরা এই খারাপ দিকটার দিকে যাব না। আর অন্ধকারের গল্প আবারও বলছি যে ফেসবুকে কবি হেলাল হাফিজের ছবি রয়েছে, আপনারা এসে কবিকে দেখতে পারেন, একদমই আজকে তোলা ছবি আমাদের স্টুডিওতে, এখানে আপনারা লাইক দিতে পারেন এবং কোনো কমেন্টস থাকলে করতে পারেন। আমরা একদম শেষ ঘন্টা চলে আসছি, কবির কাছে আরো কিছু জানতে চাইলে আপনারা জানতে পারেন। আর ফেসবুকে তো আমরা রয়েছি facebook.com/dhakafm90.4, আর এমনিতে এসএমএস ও করতে পারেন, মোবাইল মেসেজ অপশন গিয়ে নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যা বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি কবির কাছে। ওকে, শুরু হইতে রাত 12টা এবং আমরা শুনছিলাম কবি হেলাল হাফিজের কথা এবং তার জীবনের অন্ধকার, জীবনের কিছু কথা, এবং সেই সাথে একটু আগে আবারও বলছি যে কখনোই এই কথাগুলোকে আপনারা কবির সাথে কবিকে ভালোবাসতে অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন। এবং কবি কিন্তু খুব সুন্দরভাবে বিনীতভাবে বলেছে যে এটা তার জীবনের গল্প, কিন্তু অবশ্যই এগুলো কেউ যাতে ফলো না করে। ওকে, আমরা কবির আরেকটা কবিতা শুনবো, ইচ্ছে ছিল একটা কবিতা, আমরা মাহিদুল ইসলামের কণ্ঠে এই কবিতাটা শুনে ফিরে আসছি, তারপর আমরা কবির সাথে আবার কথা বলব।
ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াব, ইচ্ছে ছিল তোমাকেই সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয়ে উড়াব, ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাব তিমিরের সারা বেলা, পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাব আহা তুমুল বাজাব, ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখব তোমার দুই লাজুক চঞ্চুতে, জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দুচোখ থেকে, ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াব, আজ দেখি রাজ্য আছে রাজা আছে ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘর।
আপনারা শুনছেন অন্ধকারের গল্প এবং শুনছেন ঢাকা এফ এম 90.4, এবং মুকুল আছি আপনাদের সাথে, এবং সেই সাথে রয়েছে আমাদের সবার প্রিয় কবি হেলাল হাফিজ, এবং তার সাথে কথা বলছিলাম। আমাদের অনেকগুলো এসএমএস, আমার মনে কিছু এসএমএস পড়ে আবারও কবির কাছে চলে যাচ্ছে। আরজু লিখেছে, প্রিয় তোমার চলে যাওয়ার ব্যথায় নীল হয়ে যাওয়া, আজ বারবার হৃদয়ের মৃত্যু ঘটেছে, হাসতে চাই প্রাণ খুলে, বাঁচতে চাই জীবনের আনন্দে, কি করতে পারি কবি?
কবিতা তো লিখেই ফেলেছেন, বরং এই কবিতার চর্চা আর একটু মনোযোগ দিয়ে করেন, কবিতাই আপনাকে বাঁচার অনুপ্রেরণা দেবে।
আরজু, আপনি বুঝতে পেরেছেন প্রিয়তমা হারানোর বেদনাও কিন্তু আপনি ভুলে যাবেন কবিতার জন্য। তারপর হেলাল হাফিজ ইজ দ্য ওয়ান্ডারফুল, আচ্ছা, বেস্ট পয়েট অব বাংলাদেশ, থ্যাংকস আহসান আদনান আমাদের সাথে রয়েছিল কষ্ট উত্তরা থেকে। ইমন লোপা, আপনার প্রথম কবিতা কোনটা একটু বলবেন?
যে জলে আগুন জ্বলেতে প্রথম কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়, কিন্তু নিষিদ্ধ সম্পাদকীয় রচিত হবার আগে আমি আরো বেশ কিছু কবিতা লিখেছিলাম, যেগুলি এই যে জলে প্রথম বইয়ে নাই। মানে এমনি অনেক কবিতা হয়তো প্রত্যেকেই লেখেন, কিন্তু বই যখন করেন তখন এগুলির থেকে বেছে বেছে যে কবিতাগুলি একটু মানোত্তীর্ণ শিল্পোত্তীর্ণ বলে মনে হয় কবির কাছে, সেই সব কবিতাগুলি। এখন যদি বই ধরেন তাহলে নিষিদ্ধ সম্পাদকীয় প্রথম কবিতা, কিন্তু আসল ঘটনা তা নয়। নিষিদ্ধ সম্পাদকীয়র আগেও অনেক কবিতা আমি লিখেছি, যেগুলি যে জলে আগুন জ্বলে বইয়ে নাই।
আচ্ছা,
এই হলো কথাটা।
আচ্ছা, ওকে, আর আরেকজন ছিল যে নেত্রকোনা থেকে, সে আপনার সাথে দেখা করতে চায়, কিভাবে করতে পারে?
আপনি ঢাকা আসবেন, ঢাকা এসে আমার যদি আপনার কাছে আমার সেল নাম্বার থেকে থাকে আমাকে মোবাইলে যোগাযোগ করলে আমাকে আমি বলে দেব, আর যদি মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে আপনি ঢাকা আসলে প্রেস ক্লাবে চলে আসবেন। জাতীয় প্রেস ক্লাবে আসলে সকালে বা বিকেলে আমাকে পাবেন।
ওকে শাওন, আমরা তো একদম শেষের দিকে চলে আসছি এবং আমরা আমার মনে হয় যে কবির কাছে কিছু প্রশ্ন, যে অনেক রমণীরা কবির জন্য পাগল ছিল না, আমরা প্রথমে শুরুতেই কিন্তু নাম বলেছিলেন কিছু আপনি।
হ্যাঁ, একটা বিষয় হেলাল ভাই, সবার জন্য একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে মানুষের জীবনে, সেটা সফল মানুষ হোক ব্যর্থ মানুষ হোক, সবার জীবনে যেমন আলোকিত জিনিস থাকে বা আলোকিত সময় থাকে, তেমনি পাশাপাশি অন্ধকারের দিকগুলো থাকে। এই অন্ধকারের দিকগুলোকে নিয়ে কেউ কেউ সেটা তার জীবনকে সমৃদ্ধ করে এবং সামনে এগিয়ে যাওয়ার পথটা তৈরি করে। একজন কবি হেলাল হাফিজ, তার যে এই যে এতক্ষণ ধরে তার নেশার কথা বললেন, মদের নেশা,
আত্মহত্যার কথা বললেন,
জুয়া খেলা, প্রেম, কোনো কিছু কিন্তু তিনি লুকননি এবং তার সমস্ত কিছু কিন্তু তার কবিতার মধ্যে দিয়ে তার কবিতাকে সমৃদ্ধ করেছে, তার কবি জীবনকে সুন্দর করেছে, সমৃদ্ধ করেছে। সুতরাং এটাকে ইতিবাচক ভাবে যারা নিতে পারবে এবং ওইটাকে কাজে লাগাতে পারবে, সেটা তিনি পেরেছেন। তো আমরা জানি যে হেলাল ভাই, আপনার জীবনে কবিতার জন্য এমন কতগুলো পেশা আপনাকে বেছে নিতে হয়েছে, যেমন বললেন জুয়া খেলা, এর আগে সাংবাদিকতা করেছেন, বেকার ছিলেন, শিক্ষকতাও করেছেন আপনি মুন্সিগঞ্জের একটা কলেজে, কিন্তু
এখনো ঘরবাড়ি নেই,
ঘরবাড়ি নেই। এখন আপনি বলতে গেলে এখন যে জীবনযাপন করছেন, এটাও আপনার কবিতাই আপনার একমাত্র জীবিকা এখন। তো এই যে মানুষটা, এর কিন্তু আরো আমরা অন্য জীবিকার কথা জানি, সেই বিচিত্র এক ধরনের জীবন যাপন করেছেন আপনি, যেটা অকপটে কেউ বলতে পারে না, সেই সৎসাহসটা কারো নেই, যেটা আমরা জানি আপনার আছে। আপনি আমাকে এক সাক্ষাৎকারেও বলেছিলেন, যেমন আপনি জি গৌলো, মানে অন্য নারীকে, বৃত্তবান নারীদেরকে কবিতা শুনিয়ে মনোরঞ্জন করা এবং আরো 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 হয়তো অনেক বিষয়, সেটা আপনার কাছ থেকে শুনতে চাই, সেই জীবনটাও আপনি যাপন করেছেন, সেই অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করেন।
হ্যাঁ, আমি সেই জীবনও যাপন করেছি এবং সেই বহুল আলোচিত এবং আলোড়ন সৃষ্টিকারী সেই সাক্ষাৎকার তুমি নিয়েছিলে, এটা লুকুবুর কিছু নাই। কেন লুকাবো আমি? আমি যে কাজ করেছি, আর এটা তো খুব প্রাচীন কাল থেকেই প্রত্যেক সমাজে এটা বিদ্যমান, আছেন কিছু বিত্তশালী নারী যারা রুচির দিক থেকে কিন্তু খুব উন্নত, তারা অবসর সময়টা একটু বিনোদনের জন্য হয়তো কোনো কবি বা কোন সঙ্গীত শিল্পী বা কোন চিত্রশিল্পীর সঙ্গ যাচনা করেন। আমি সেরকম, আমার সেরকম কিছু রমণীর সঙ্গেও আমার দেখা হয়েছে এবং আমার দুঃসময়ে তারা আমাকে শুধু তাদের এই শারীরিক সৌন্দর্য দিয়ে নয়, অর্থ দিয়েও সাহায্য করেছেন। আমি কি তাদের ঋণ স্বীকার করব না? নিশ্চয়ই
করব।
এবং তারা করেছেন এটা আমাকে ভালোবেসে নয়, তার চেয়েও বড় আমার কবিতাকে ভালোবেসে। তারা কি পেয়েছেন আমি জানি না, আমার দেবারই বা আর কতটুকু ছিল। তারপরও পুরো জিনিসটাকে আমি আমার জীবনের যত অন্ধকারের দিকের কথা বললাম এবং আমি আবারও বলছি বিনয়ের সঙ্গে, আমার পরবর্তী প্রজন্মের সকল ভাই বোনদের বলছি, এটা কিন্তু মোটেও অনুসরণযোগ্য কোনো বিষয় নয়। দোহাই, আপনারা কেউ এই পথে আসবেন না, এটা হজম করা খুব কষ্টকর ব্যাপার। আমি আমার এই সব অন্ধকারের বিষয়গুলিকে চেষ্টা করেছি শিল্পে রূপান্তরিত করার। তো সেইটা করতে গিয়ে আমার জীবনের অনেক সময় আমি ব্যয় করে ফেলেছি। আবার কিছু কিছু কবিতা আছে যেগুলো আমার পক্ষে রচনা করাই সম্ভব হতো না ওই সব আঘাটায় পা না ভেজালে।
আচ্ছা,
তো এই আর কি, এই মোটামুটি বিষয়টা।
আচ্ছা শাওন, আমার মনে হয় এই সাথে রিলেটেড একটা এসএমএস চলে আসছে। জয়িতা জয়া আমাদেরকে এসএমএস করেছেন। আচ্ছা, যে জলে আগুন জলে বয়ে আপনার যে ছবিটা, আপনার চোখ দেখে আমি আপনার চোখের প্রেমে পড়েছি, আমার মন খারাপ থাকলে অনেকক্ষণ আমি আপনার সেই ছবির দিকে চেয়ে থাকি, মন ভালো হয়ে যায়।
আমি খুব আনন্দ এবং গর্ব অনুভব করছি। আপনার মতো এরকম মানুষ হয়তো অনেকেই আছেন, আমাকে জানানো দিয়েছেন আপনার এই অকপট স্বীকারোক্তি। আসলে আমার চোখ ভিজে যাচ্ছে
দেখতে পাচ্ছি।
আপনি দীর্ঘায়ু হন, আমার জন্য দোয়া করবেন আমি যেন
সুস্থ থাকি। আর আমাদের আমরা চাই যে আমরা হেলাল হাফিজকে আমাদের মাঝে আরো দীর্ঘদিন চাই। শাওন, আমরা কি কবিতা শুনবো না কিছু আরো?
কবিতা শুনবো, কিন্তু যে প্রসঙ্গটাতে ছিলাম আর কি, হেলাল ভাই, আমাদের সমাজ বা যুগে যুগে এই জিনিসটা ছিল, কবিরা বৃত্ত বা মানুষদের সান্নিধ্য বা কবিদের সান্নিধ্য তারা চেয়েছেন অর্থের বিনিময়ে। তো আমাদের সমাজ কিন্তু এটাকে আসলে ওইভাবে মেনে নেয় না। কিন্তু আপনি যে জীবনটা যাপন করেছেন, যেটা আপনি বললেন, হ্যাঁ, যে বৃত্ত বা নারীদের যে মনোরঞ্জনের ব্যাপারটা, শুধু কবিতা শুনিয়ে না, তাদেরকে সঙ্গ দিয়ে আরো হয়তো বিভিন্ন ভাবে তাদেরকে আপনি খুশি করেছেন বা তারা আপনার সান্নিধ্য পেয়ে আনন্দিত হয়েছে। তো সেই সেই ইয়াটাতে জড়ালেন কিভাবে? মানে কি এমন আপনার ইয়া ছিল, জীবিকার প্রয়োজনে?
না, ওইটা আমি জীবিকার প্রয়োজনে যে করেছি তা না, কিন্তু পরে যখন দেখলাম যে ধর সেই সময়ে, আমি যে সময়ের কথা বলছি, সেই সময়ে আমার জন্য আমি যদি একটা ইনভেলপে 20,000 টাকা পাই, সেটা আমার জন্য বিশাল একটা টাকা, বিশাল অঙ্কের একটা টাকা। কিন্তু যিনি দিচ্ছেন তার কাছে ওটা কিছুই না, খুবই তুচ্ছ একটা অ্যামাউন্ট। এটা আমি জীবিকার জন্য করিনি, কিন্তু ঘটনাচক্রে কোন এক দুর্বল মুহূর্তে এটার সঙ্গে আমি জড়িয়ে যাই, এবং ওই একজনের সঙ্গে জড়িয়ে তা ধীরে 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 দেখলাম সমাজের এই এই শ্রেণীর মানুষ বেশ আছেন, তারা এটা করেন, এইভাবে জড়িয়ে গেলাম আর কি। কিন্তু আমি তোমাকে আবারও বলছি, এটা এটাকেও আমি কবিতার কাজে লাগিয়েছি, এর বাইরে কিছু না।
জি হেলাল ভাই, আমরা আপনার কবিতাকে সেটা সমৃদ্ধ করেছে।
আমার আমার কবিতা আমাকে, আমি শুধু এই এটাকে কি বলবো, মানে বস্তুগত দিক থেকে যে লাভবান হয়েছি তা নয়, বস্তুগত দিক থেকে হ্যাঁ কিছু টাকা আমি হাতে পেয়েছি, কিন্তু তার চেয়েও বড় হলো এটাকে আমি শিল্পের কাজে লাগিয়েছি, কবিতার কাজে লাগিয়েছি।
আপনি বলেছিলেন একবার যে সব সম্পর্কই যে আসলে দৈহিক মিলনে গিয়ে শেষ হবে।
না না, শারীরিক কথোপকথনে সব সম্পর্ক যা যাবে না, যাওয়া উচিত নয়, আমারও যায়নি,
কিন্তু কিছু কিছু গিয়েছে।
এটা পার্সন এক এক জনের সঙ্গে এক এক ধরনের হয়েছে।
হেলাল ভাই, আপনার অনেক ছোট ছোট কবিতা আছে, যেমন আমার খুবই প্রিয় একটা কবিতা এবং আমার ধারণা সব পাঠকদেরই একটা খুব প্রিয় কবিতা আছে, যে নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না, এই যে মানুষের মনস্তত্ত্ব নিয়ে এত সুন্দর করে একটা কবিতা দুই লাইনের মধ্যে দিয়ে বলা, এরকম আরো অনেক কবিতা লিখেছেন।
হ্যাঁ, আমার বেশ কিছু ওই অনুকাব্য বলতে পারো, অনুকাব্য আছে, যেমন একটা তুমি বললে অশ্লীল সভ্যতা, এরকম আরেকটা আছে কোমল কংক্রিট, জলের আগুনে পুড়ে হয়েছি কমল, কি দিয়ে মুজবে বলো আগুনের জল। এই অতি সম্প্রতি আমি কয়েকটি এরকম অনুকাব্য লিখেছি, তার মধ্যে বেশ কয়েকটি আছে এক পংক্তির, এক পংক্তি, যেমন একটা আছে ওড়না, তোমার বুকের ওড়না আমার প্রেমের যায় না মাঝ, আরেকটি আছে সতীন, তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ, এই আরেকটি আছে ধরো থুতু, খুব তুচ্ছ একটি জিনিস থুতু, কিন্তু এরও একটা অসম্ভব সুন্দরের দিক আছে, নান্দনিক দিক আছে, এটা আমরা কখনো, আমি কবিতাটা রচনা করার পর বুঝতে পারলাম যে প্রচুর নারী পুরুষ নির্বিশেষে প্রচুর মানুষ আমার এই দুটি পংক্তিকে ইয়ে করেছেন, কবি গ্রহণ করেছেন। একটি হলো ওড়না, আরেকটি হলো এই থুতু। থুতুটা হলো থুতুও অমৃত হয় চুম্বকীয় চিকন চুম্বনী। তুমি স্বামী স্ত্রী বলো, প্রেমিক প্রেমিকা বলো, পরস্পরকে যখন উভয়ে পরস্পরকে যখন চুমু খায় তখন এই থুতু আর থুতু থাকে না, এটা অমৃতই হয়ে যায়। এরকম কিছু ছোট ছোট কবিতা আছে। অপেক্ষাকৃত একটু দীর্ঘ, অর্থাৎ ছয় পংক্তির এই কবিতাটি দিয়েই আমি আমার আজকের কবিতা পাঠ অংশটুকু শেষ করতে চাই। সেটা হলো ধ্রুবতারা। তোমার সুন্দরে পুড়ে অঙ্গার হয়েছি, ভেবো না লক্ষ্মীটি, না কেঁদে বরং তুমি কুলকুল নদী হয়ে যাও। তোমার পবিত্র জলে স্নান করে শুদ্ধ ও শীতল হব, তারপর মিলে মিশে যুগল উল্লাসে শ্রমে প্রণয়ের মনোরম আশ্রম বানাব।
ওকে, আপনারা শুনছেন অন্ধকারের গল্প এবং আমরা একদমই শেষের দিকে চলে আসছি। স্টুডিও হইতে একটা বাজে ৩০ মিনিট, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি এসে কবির কাছে আরো কিছু কথা শুনবো। আর এর মধ্যে ফেসবুকে আমাদের সাথে অনেকে জয়েন করেছিল, আমরা যারা আছে তাদের কিছু নাম বলি। সাইদুল আলম কাজল আমাদের সাথে রয়েছে, তারপর রাকিল, তারপর আমাদের সাথে শারমিন আক্তার ময়না। স্যারের জীবনের গল্প এবং স্যারের কবিতা শুনতে খুবই ভালো লাগছে। স্যারের কবিতার আচ্ছা বই কোথায় পাবো? আপনি কবিতার বই দোকানে গেলেই পেয়ে যাবেন হেলাল হাফিজের কবিতা। মারিয়া ইসলাম রাফা আমাদের সাথে রয়েছিল, রাকিব আছে এখন আমাদের সাথে, আমিনুল ইসলাম। আচ্ছা, আপনি কোন হলে থাকতেন ঢাকা ইউনিভার্সিটির?
আমি থাকতাম তৎকালীন ইকবাল হল, এখন যেটা সার্জন জহুরুল হক হল।
আচ্ছা, আপনি কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন?
হ্যাঁ।
কোন ডিপার্টমেন্টে?
বাংলায়।
আচ্ছা, বাংলায় পড়তো। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একজন শিক্ষার্থীর প্রশ্ন ছিল। তারপর রহিম মোহাম্মদ ফজলে রাব্বি আমাদের সাথে রয়েছিল, তারপর রাজেশ হেলাল হাফিজ, অনেক নাইস একজন পার্সন এবং তার উপদেশগুলো আমাদের কাজে লাগবে। ওকে, তারপর রাকিল আমাদের সাথে রয়েছিল, মনিরুল ইসলাম, তারপর জুয়েল আচ্ছা এখনো আমাদের সাথে, মুজাম্মেল, মীরা রহমান। ওকে, আমরা ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপর ফিরে আসছি।
This track was downloaded from FusionBD.com.
ওকে, আপনারা শুনছেন ঢাকা এফএম এবং সেই সাথে অন্ধকারের গল্প, এবং আজকে আমাদের অতিথি হচ্ছে কবি হেলাল হাফিজ। আমাদের শ্রদ্ধেয় কবি হেলাল হাফিজ আমাদের সাথে রয়েছে, অনেক ভালো লাগছে আমাদের। এবং তার জীবনের অন্ধকার অধ্যায়ের গল্প আমরা শুনছিলাম, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর এই সময় কবির কাছে আমার প্রশ্ন, যে আপনার জীবনের অনেক কিছু অর্জন আপনার, আপনার আপনি কি আপনার জীবন নিয়ে স্যাটিসফাইড, কিংবা আপনার কোনো চাওয়া আছে কিংবা আরো কিছু?
আচ্ছা, এর মাঝে একটুখানি আমরা জানতে চাইবো, আসলে আপনি তো আমেরিকাতেও ছিলেন, তো আমেরিকা আসলে কখন গেলেন, ওখানে আপনার জীবনটা কেমন ছিল, কিভাবে?
আমেরিকাতে আমি স্থায়ীভাবে থাকার জন্য যাইনি, আমি গিয়েছিলাম একটা সাহিত্যের দাওয়াতে, একটা কবিতা সম্মেলন, সাহিত্য সম্মেলন হয়েছিল, এটা ১৯৯৮ সনে। তখন তারা আমাকে দাওয়াত করেছিল, সেই দাওয়াতে গিয়ে অনুষ্ঠান তো ছিল তিন দিনের, তা আমি বেশ কয়েক মাস, ৬-৭ মাস ছিলাম ওখানে, ৬ মাসের মতো ছিলাম। হ্যাঁ, যাবার সময় কিন্তু আমার মনে মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে হয়তো থেকে যাব ওখানে। হ্যাঁ, কিন্তু গিয়ে দেখলাম যে আমরা এখান থেকে যা ভাবি আমেরিকা বা লন্ডন বা
উন্নত দেশগুলো,
হ্যাঁ আমরা উন্নত দেশগুলির কথা ভাবলেই মনে করি যে ওখানে গেলেই বোধহয় কারি কারি ডলার পাউন্ড আমরা পেয়ে যাব। আসলে তা না, ওখানে জীবন অনেক অনেক কষ্টের, অনেক কষ্টের।
আর ওই জায়গা আসলে সবার জন্য না,
না সবার জন্য ওইটা সবার জন্য না। তখন দেখলাম যে না দেশে চলে যাওয়াই ভালো।
ওখানে যে ছয় মাস আপনি ছিলেন তখন আপনি কিভাবে জীবিকা নির্বাহ করেন?
আরে তখন তো আমি মানে জামাইয়ের আদরে ওখানে একেবারে।
আমরা শেষ পর্যায়ে কবির কাছে ওই প্রশ্ন যেটা আপনার জীবনের অপ্রাপ্তি, আপনি যদি এখন মানে কি মনে হয় যে এই সময় এসে
যে কোন শিল্পী বা লেখক বা কবি তা তিনি যদি মনে করেন যে আমার সবকিছু পাওয়া হয়ে গেছে তাহলে কিন্তু তার ভেতরে স্থবিরতার জন্ম নেবে। এই এই আকাঙ্ক্ষা যদি কবি যদি মনে করেন যে আমার প্রাপ্তির আর কিছু নাই তাহলে পঙ্ক্তিও হারিয়ে যাবে, নতুন পঙ্ক্তি আর আসবে না। এটা এক বিস্ময়কর নেশা। এই নেশা, এই নেশাটা বরং আমার তরুণ বন্ধুদের যেন থাকে, যে তারা যেন কখনোই মনে না করে যে সবকিছু পাওয়া হয়ে গেছে, তাহলেই কবিতা হবে। আমিও তাই মনে করি।
খেলার মাঠে একবার তুমুল সম্ভাবনা দেখা দিয়েছিল খেলোয়াড় হওয়ার, আজকে যে মধুর ভুলে আজকে আপনাকে আমরা পেয়েছি কবি হিসেবে, তো কি মনে হয় আপনার যদি কবি না হতেন তাহলে কি খেলোয়াড় হিসেবে পেতাম আপনাকে?
সেটা তো হ্যাঁ, খেলার প্রতি আমার দুর্দান্ত একটা দারুণ নেশা ছিল। তা আমি ভালো খেলোয়াড় হতে পারতাম কিনা সেটা তো আর পরীক্ষা হয়নি, এটা কল্পনা করে বলা তো মুশকিল। কিন্তু ওই যে আমি তো বলেছি আগেই, তখন আমার মনে হলো যে আমার আমার ভেতরে যে বেদনা, আমার ভেতরে যে আগুন, আমার ভেতরে যে তৃষ্ণা, সেগুলি খেলাধুলা মেটাতে পারছিল না বলে আমি মনে করি, প্রশমিত করতে পারছিল না আমাকে, আমার বেদনাকে। এই জন্যেই আমি লেখালেখির মানে কবিতার দিকে গিয়েছিলাম আর কি। তো খেলাধুলা এখনো আমি ভালোবাসি। আমি টেলিভিশনে একটা জিনিসই দেখি, সেটা হলো খেলা। আমার সবচেয়ে প্রিয় খেলা লন টেনিস, তারপরে ফুটবল। ক্রিকেট খেলাটা কেন জানি আমাকে অতটা টানে না যতটা এই উপমহাদেশে এখন ক্রিকেট পপুলার, অতটা টানে না। তারপরেও আমি দেখি, ক্রিকেট খেলাও দেখি, বাংলাদেশের খেলা থাকলে তো দেখি বটেই, এমনিতেও ভালো ভালো খেলাগুলি আমি দেখি, ক্রিকেট বিশ্ব ক্রিকেটের ভালো ভালো খেলাগুলিও আমি দেখি। আর খেলাধুলার মধ্যে আরেকটি প্রিয় বিষয় হলো অ্যাথলেটিক্স, ওই যে ফিল্ড এন্ড ট্র্যাক খেলা, হ্যাঁ ফিল্ড এন্ড ট্র্যাক খুবই প্রিয় আমার, খুবই ভালো লাগে।
কবিতার ক্ষেত্রে আবার একটু ফিরে আসি হেলাল ভাই,
হ্যাঁ
একটা কমন প্রশ্ন সবার মধ্যে দেখা যায় যে কবি মানেই একটু বহিমিয়ান, কবি মানেই ছন্ন ছাড়া, কবি মানেই একটু এলোমেলো জীবন, হ্যাঁ যেটা আপনি যাপন করেছেন, যেটা কবি নির্মলেন্দু গুণ কিংবা আবুল হাসানের মতো কবিরা যাপন করেছেন, এটা সারা বিশ্বে ষাটের দশকে আমরা দেখি যে আপনার অ্যালেন গিন্সবার্গ থেকে শুরু করে টম গান কিংবা হাংরি জেনারেশন। তো এই যে কবি বলতে এই চরিত্রটা চোখের সামনে ভেসে ওঠে, এটা কিন্তু আপনাদের কারণেই আসলে, যে কবি মানে একটু মধ্যে এরকম, আসলে কবি মানে কেমন?
কবি মানে মোটেও এরকম না, এটার এটার প্রয়োজন নেই। তুমি বলতে পারো যে আপনি নিজে যাপন করেছেন, এখন বলছেন এটা মোটেও প্রয়োজন না। আমি বারবার বলছি এটা মোটেও প্রয়োজনীয় কোনো বিষয় না। এইগুলি ছাড়াও তো রবীন্দ্রনাথ হয়েছেন, হয়েছেন না? তা রবীন্দ্রনাথের চেয়ে বড় তো আমরা কেউই না, সুতরাং এটা কোনো কথা না। এখন আমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকি আমার মধ্যজীবনে মধ্যযৌবনে যে আমি একা একাই জীবন কাটাব, এটাও একটা কারণ হয়তো এইগুলি মানে এইগুলির সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য। তো আর স্বাভাবিক জীবন যাপন করাটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। সেই স্বাভাবিক জীবন যাপন করে অসম্ভব সুন্দর কবিতা রচনা করাও সম্ভব। এটার জন্যে এই ব্যতিক্রমী জীবন বা আমরা যে জীবন যাপন করেছি, আমি যে জীবন যাপন করেছি, এটা জরুরি নয়, মোটেও জরুরি নয়।
আসলে আপনি এই পর্যায়ে এসে ওই জীবনটা চাচ্ছেন না, অনেকের ক্ষেত্রে হয় না, হ্যাঁ সেই জীবন যদি আবার পেতাম
না, জীবন তো ধরো আমি যদি একদিন হয়তো টাইম মেশিন আবিষ্কার হবে, রিওয়াইন্ড করে মানুষ চলে যাবে, তো সেইটা হলে তো এই লোভ কি সামলানো যায়?
কোন সময়টা যেতে চান আপনি?
আমি তো আমি আর কি মানে শৈশবে আর যেতে চাই না, শৈশবে গিয়ে লাভ নাই, আমি ওই কৈশোরের শেষ ভাগ থেকে একটু প্রথম যৌবনটা মধ্য যৌবন পর্যন্ত এই সময়টাই সবচেয়ে কাঙ্ক্ষিত আমার কাছে।
তাহলে এখনো কি সেই বিশ্ববিদ্যালয় সেই টিএসসি সেই হল এদিকে যাও?
হ্যাঁ নিশ্চয়ই, এখনো ওই পথ দিয়ে গেলে মনটা হু হু করে উঠে, কত কথা কত স্মৃতি কত কিছু ভেসে উঠে। আমি তো তোমরা শুনলে আশ্চর্য হবে, এখন তো অনেক এলোমেলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়, আমাদের সময় তো খুব খুবই শান্ত এবং সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় জীবন আমরা কাটিয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চার বছরের কোর্স, তো অনার্স তিন বছর এক বছর এমএ, চার বছর আমি আট বছর হলে ছিলাম।
আচ্ছা,
কেউ একটি প্রশ্ন তুলেনি যে আমি কেন আট বছর হলে আছি। প্রভোস্ট আমাকে ডেকে বলেছেন, কবি আমার উপরও তো একটু চাপ থাকে, তো আপনি একটু হলের ওই যে শেষ প্রান্তের দিকে চলে যান যাতে একটু চোখে কম পড়ে আর কি। এটা কারণ কি জানো, এই সুযোগটা আমি কেন পেয়েছি, ওই একটিমাত্র কবিতার জন্য, নিষিদ্ধ সম্পাদক, আর কিচ্ছু না। আমি কিন্তু কোন সন্ত্রাসী ছিলাম না, মাস্তান ছিলাম না, তখনও মাস্তান ছিল, কিন্তু এই এই এখনকার মতো এই যে এরকম আগ্নেয়াস্ত্র নিয়ে এইসব, হ্যাঁ এমনি হাতে মারামারি, সবচেয়ে বড় অস্ত্র ছিল একটা ছুরি, ড্যাগার, যেটাকে ড্যাগার বলতে, তো আমার অস্ত্র ছিল ওই নিষিদ্ধ সম্পাদক।
আপনার অস্ত্র ছিল কবিতা?
কবিতা, হ্যাঁ কবিতা।
আরেকটা বিষয় কিন্তু ওই কবিতাটা রাজনৈতিক দলগুলো কিন্তু ব্যবহার করত কবিতাটা, এখনো কিন্তু করে,
এখনো করে, সব দলই করে। এটা আমাদের সমাজে যত, আমাদের দেশে যত রাজনৈতিক দল আছেন, দল আছে, যত রাজনীতিবিদ আছেন, তিনি যে দলেরই হন, তারা তাদের হ্যাঁ করেন, সবাই করেন, মানে শিল্পোত্তীর্ণ বা কালোত্তীর্ণ কবিতার তো এটাও একটা লক্ষণ, যেটা প্রত্যেকেই এটা তার নিজের মনে করেন।
আচ্ছা, আমাদের একটা এসএমএস আসছে কবির কাছে, প্রশ্ন যে এই এখনো যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়, আপনি রাজি আছেন কিনা?
বিয়ে করতে রাজি আছি কিনা এটা একটু ভেবে বলতে হবে, তবে প্রেম করতে রাজি আছি, এটা একেবারে এক এক নিঃশ্বাসে বলে দিতে।
আচ্ছা, চমৎকার। আমরা একদমই শেষ পর্যায়ে, আমরা কবির মুখে একদম অকপটে তার জীবনের অনেক অন্ধকারের গল্প সে আমাদেরকে জানালেন। কবির কাছে আমার শেষ প্রশ্ন, আমরা বিদায় নিব, এই তরুণ সমাজ এখন যারা রয়েছে কেমন হতাশা, কেমন বিক্ষিপ্ত, কে কি চায়? আমার মনে হয় যে কোনো ডেস্টিনেশন নাই, কিন্তু সবাই একটা হতাশার মধ্যে লেখাপড়া করছে, তারপরও কোনো প্ল্যান কিছু নাই, সবাই কেমন যেন একটু এলোমেলো। আপনার আমাদের জন্য শেষ উপদেশ কিংবা বাণী যাই বলেন।
এটার জন্য তরুণরা মোটেও দায়ী নন, দায়ী হচ্ছেন আমাদের রাজনীতিবিদরা, দায়ী হচ্ছেন আমাদের সুশীল সমাজ, দায়ী হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এবং দায়ী হচ্ছি আমরা যারা একটু নিজেদেরকে আলাদা শ্রেণীর মানুষ বলে মনে করি। আমাদেরও কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব আছে বলেই আমি বারবার আকুতি জানাচ্ছি আমার তরুণ বন্ধুদের, যে আমার অনেক কিছুই কিন্তু অনুসরণযোগ্য নয়, আপনারা দয়া করে, আমি আবারও শেষ কথা হিসেবে এইটাকেই বলতে চাচ্ছি, এইটাকেই গুরুত্ব দিতে চাচ্ছি যে লেখালেখির জন্য কবিতার জন্য এইগুলি মোটেও প্রয়োজনীয় কোনো উপকরণ নয়। আপনারা সুন্দরভাবে জীবনকে উপভোগ করুন, কবিতাই লিখুন আর ব্যবসায়ী করুন আর শিক্ষকতাই করুন, যে পেশাতেই যান। আর তাদের এই যে এলোমেলো ভাবটা, এটার জন্য তো আমি আগেই বলেছি তারা মোটেও দায়ী নন। আমাদের সমাজ, রাষ্ট্র, রাজনীতিবিদ, আমরা দায়ী। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুস্থতার দিকে চালিত করার জন্য, সেইভাবে আমরা সমাজকে, রাষ্ট্রকে তৈরি করব। তা না হলে যা হবার তাই হচ্ছে, তাই হবে। কিন্তু তরুণরা যদি ঘুরে দাঁড়াতে পারেন, ঘুরে দাঁড়ান, তাহলে রাষ্ট্র বাধ্য হবে, রাষ্ট্র বাধ্য হবে, সমাজ বাধ্য হবে, রাজনীতিবিদরা বাধ্য হবেন। এটা একমাত্র তরুণরাই পারে, তরুণরাই পারে। ওই নিষিদ্ধ সম্পাদকই শেষ কথা, প্রথম এবং শেষ কথা, আমারও শেষ কথা এইটা।
অনেক ভালো লাগলো আমরা কবি হেলাল হাফিজের সাথে দীর্ঘ তিনটা ঘন্টা এবং দেখতে দেখতে কিভাবে পার হয়ে গেল। কবি হেলাল হাফিজকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা গর্বিত যে আপনার মতো একজন মানুষ আমাদের স্টুডিওতে আসছে এবং আপনার অকপটে আপনার জীবনের যেসব গল্পগুলো বললেন, কবি আমাদের মাঝে ছিলেন। আপনারা যা শুনছেন, আমরা অনেক প্রশ্ন হয়তো একটু ভুলভ্রান্তি ছিল, অনেক প্রশ্ন আমরা করে ফেলেছি কবিকে, একদম আমাদেরও মাফ করে দেবেন, আমাদেরও অনেক কম জানি আমরা, অনেক কিছু করেছি। কবি অনেক সুন্দরভাবে সবকিছু উত্তর দিয়েছে। আমি তারেক আহমেদকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে ছিল শাওন ভাই, ছিল আমাদের সাথে, সবাই মিলে আজকে একটা আড্ডা দিলাম এবং কবির অনেক কথা শুনলাম। এবং কবি কিন্তু বারে বারেই একটা কথা বলছিল যে আমার জীবনের যে গল্পগুলো, অন্ধকারের যে গল্পগুলো বললাম, এটা কিন্তু অনুসরণযোগ্য নয়, এগুলো করতে হবে কবিতা লিখতে গেলে কিংবা সাহিত্য চর্চা করতে, তা কিন্তু নয়, বারে বারেই কিন্তু বলছে। সুতরাং এগুলোকে অবশ্যই মনে নিবেন না যারা শুনছেন। এবং অন্ধকারের গল্প আমরা প্রথম দুই পর্ব যেভাবে প্রচার করেছিলাম, আজকে আমরা একটু অন্য ঢঙে আসলাম এবং সেখানে আমরা যেটা বলতে চাই যে মানুষের জীবনেও কিন্তু অন্ধকারের অনেক অধ্যায় রয়েছে। কবি হেলাল হাফিজ যেমন তার কথাগুলো বলল আমার জীবনে, আপনার জীবনে, তা আপনারাও চাইলেও আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। আর আজকের মতো বিদায় নিতে হচ্ছি। আমরা আগামী সপ্তাহে প্রতি শনিবার রাত 11টায় অন্ধকারের গল্প প্রচারিত হয় এবং আমরা আগামী সপ্তাহে আবারও ফিরে আসব নতুন কোন বিষয় কিংবা নতুন কোন অতিথিকে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঢাকা FM এর সাথেই থাকুন। এবং যেতে যেতে আমরা হেলাল হাফিজের একটা কবিতা শুনতে শুনতে বিদায় নিব এবং কবিতাটার নাম হচ্ছে যাতায়াত।
কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পিছন থেকে কেউ বলেনি করুণ পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেউ বলেনি ভালো থেকো, সুখী থেকো। যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শুনল না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুণে জ্বলে গেল আমার বুকের গেরস্থলে, পড়ল না কেউ তরুণ তাপস, এই নেচারু শীতল কলস, লণ্ড ভণ্ড হয়ে গেলাম তবু এলাম। ক্যাঙারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করে সভ্যতার শুভ্রতাকে বুকে নিয়ে দুঃসময়ে এতটা পথ একলা এলাম।
শুশ্রূষাহীন, কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।
ছিল তা এক অগ্নোৎসব, সেদিন আমি সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে, জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে, রক্ত ঋণী স্বদেশ হল, তোমার দিকে চোখ ছিল না, জন্মভূমি সেদিন তোমার সতীন ছিল, আজকে আবার জীবন আমার ভিন্ন স্বপ্নে অঙ্কুরিত, অগ্নোৎসবে তোমাকে চাই শুধুই তোমায়, রঙিন শাড়ির হলুদ পাড়ে ঋতুর প্লাবন নষ্ট করে, ভর দুপুরে শুধুই কেন হাত বেঁধেছ বুক ঢেকেছ জুই চামেলি বেলির মালায়, আমার বুকে সেদিন যেমন আগুন ছিল ভিন্নভাবে চলছে আজও, তবু সবই ব্যর্থ হবে, তুমি কেবল জুই চামেলি বেলি ফুলে মগ্ন হলে, তার চেয়ে আজ এসো দুজন জাহিদুরের গানের মতন, হৃদয় দিয়ে বসে খে ডাকি দু জীবনে বসে খানি, জানো হেলেন আগুন দিয়ে হোলি খেলায় দারুণ আরাম, খেলব দুজন এই শপথে, এসো সকাল শুদ্ধ করি দুর্বিনীত যৌবনের।
This track was downloaded from FusionBD.com.